FM. The night comes alive. Bishash korana korata. Apnar bepar.
ঘড়িতে সময় রাত 11:59 শুনছেন রেডিও FM, আমি রাসেল আছি সাথে এবং শুরু হয়ে গেল ভূতাসুর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে সবাই একটা সপ্তাহ ভালো ছিলেন এবং সবসময় ভালোর দলেই ছিলেন এবং এখনো ভালোর দলে আছেন। তো যাই হোক, আমরা আজকের এপিসোডটি শুরু করতে যাচ্ছি। তার আগে শুরুতে জানিয়ে দিই কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে আপনারা লিখতে চান অর্থাৎ স্টোরি পাঠাতে চান, তাহলে আমাদের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আপনাদের একটু মনে রাখতে হবে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutasam@radiofootty.fm, which is bhutasam@radiofootty.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, উইচ ইজ www.facebook.com/radio.footy and www.facebook.com/bhutasam.rasel। এই দুটো পেজে এসে আপনি আমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। আমাদের যে আজকে যে এপিসোড সেই এপিসোড সম্পর্কে যত বেশি মানুষকে জানাতে পারেন ততই আমাদের জন্য ভালো। তাহলে আমরা আরো বেশি ঘটনা পাবো সবার কাছ থেকে। এবং যারা স্টুডিওতে আসতে চান তারা যখন ঘটনা পাঠাবেন অবশ্যই অবশ্যই আপনাদের ফোন নাম্বার লিখতে বা আমাদেরকে জানাতে ভুলবেন না। আর যারা আমাদের সাথে চান যে পড়ে শোনাবেন তারাও একটুখান জাস্ট লিখে দেবেন যে এই ঘটনাটি আপনি চান যে আমরা যেন পড়ে শোনাই। একই সাথে আমি আরেকটা জিনিস বলে দেবো, সেটা হচ্ছে যে আমাদের যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে আপনাদের যে কমেন্ট সেকশন যেটা আছে সেখানে আপনি জানাতে পারেন যে কার ঘটনা আপনার ভালো লাগছে, কার ঘটনা ভালো লাগছে না, কার ঘটনা মানে আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম ধরনের ঘটনা চাই সেটাও আপনি লিখতে পারেন। যে থাকে না যে অনেক সময় আপনারা লেখেন যে গ্রামের ঘটনা চাই, অনেক সময় আপনারা লেখেন যে শহরের ঘটনা চাই, অনেক সময় আপনারা লেখেন যে কবরের মানে কবরস্থান, লাশ, এই সমস্ত বিভিন্ন ব্যাপার নিয়ে কিন্তু আপনাদের অনেক সময় আগ্রহ থাকে। তো সেই জিনিসগুলো আমাদের জানিয়ে দিবেন, আমরা সেগুলো কমিউনিকেট করবো আমাদের লিসেনার যারা আছেন তাদের সাথে এবং তারা নিশ্চয়ই তাদের কাছে যদি সেরকম ঘটনা থাকে তাহলে সেটা লিখে পাঠাবেন। এবং আমার যেটা মনে হয় যে বাংলাদেশে যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার সাথে কোনো আপনার কোনো ঘটনা জানা আছে কিনা, তাহলে তার জীবনে যদি ঘটনা নাও ঘটে থাকে তিনি এমন কিছু একটা আপনাকে বলবেন যেটা হয়তো তার পরিবারের কারো কাছ থেকে শুনেছেন বা কখনো শুনেছিলেন। এরকম প্রত্যেকের কাছেই একটা না একটা ঘটনা আছে। কেউ কেউ হয়তো শুরুতে বলবেন যে না আমি কিছু জানি না বা আমার কাছে কোনো ঘটনা নেই, কিন্তু তারপরে দেখবেন যে ধীরে ধীরে কথা বলতে বলতে তিনি একটা ঘটনা শুরু করেছেন, হ্যাঁ এটা তো আমি শুনেছিলাম অমুকের কাছ থেকে, এটা তো আমাকে অমুক বলেছিলেন। তো এইভাবেই শুরু হয় এবং আপনাদের চারপাশে যে মানুষগুলো আছেন তাদের কাছ থেকেও আপনি চাইলে ঘটনা কালেক্ট করতে পারেন, তাদের কাছ থেকে শুনতে পারেন তাদের জীবনের যে সমস্ত ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা তার বিস্তারিত বিবরণ এবং সেটা পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আপনি চাইলে তার ইন্টারভিউ নিতে পারেন আপনার ফোনে এবং সেটাও আমাদেরকে অডিও ক্লিপের মতো করে পাঠিয়ে দিতে পারেন এবং যদি সেটা সিলেক্টেড হয় ডেফিনেটলি উইল প্লে ইট। আমি যেটা এখন করব সেটা হচ্ছে আজকের এপিসোডটি শুরু করব একটা ঘটনা দিয়ে এবং অফকোর্স এই ঘটনাটি একটা ইমেইল, আপনাদেরই পাঠানো একটা ইমেইল, সেই ইমেইলটাই আমি পড়ে শোনাবো ঠিক যেভাবে আপনারা মানে যিনি লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি, দেখুন কেমন লাগে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আমার নাম শিহাব, সাফারের মধ্য গেন্ডা নামক এলাকায় আমি থাকি। তারপর ইনি তার ফোন নাম্বার শেয়ার করছেন। আজ আমার সাথে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা বলছি, যদি ভালো লাগে তাহলে শ্রোতাদের শোনাবেন, কথা না বাড়িয়ে যাওয়া যাক ঘটনায়। যখন এই ঘটনাটি ঘটে তখন আমার বয়স প্রায় 8 বছর। আমাদের বাসাটা ছিল একতলা ছাদ বিশিষ্ট। আমার এক খালামণি এসেছেন বাসায় বেড়াতে। একদিন আমি খালামণির কাছে দাবি করলাম, খালামণি আমাকে ছাদে নিয়ে যাও না, ঘুরে আসি। খালামণি দাবি না রেখে পারল না, আমাকে নিয়ে গেল ছাদে। সময়টা প্রায় বিকালে, কিন্তু সন্ধ্যা হওয়ার একটু আগে। তো খারমনি সেটা দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার চোখ পড়ল আকাশের দিকে। তাকাতেই দেখলাম কি যেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যাচ্ছে লাল রঙের কি যেন, একেবারে লাল। যাই হোক, আমি খালামণির সাথে বাসার ভেতরে গেলাম। খালামণি একদিন পরেই চলে গেল, তারপরে শুরু হলো ঘটনা। খালামণির চলে যাওয়ার কিছুদিন পরেই আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে আমার চোখ হঠাৎ গেল মেঝেতে। আমি তখন দেখলাম যে দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একটা পুতুল দুই থেকে তিন আঙ্গুলের মতো উচ্চতা, সেটা মেঝের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে যাচ্ছে। এই দেখে আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার দিয়ে বসলাম। আমার চিৎকারে বাবা মা উঠে পড়ল, বলল কি হয়েছে বাবা? আমি বললাম এমন একটা পুতুলকে দেখলাম যা হাঁটছে। বাবা মা আমার ভয় দূর করার জন্য বলো, ধুর ওগুলো কিছু না, তুই স্বপ্ন দেখছিস, এখন ঘুমিয়ে পড়। আমিও বাবা মার কথা বিশ্বাস করে ভাবলাম হয়তো এটা আমার স্বপ্নই ছিল। এই ভেবে আমি সেদিন ঘুমিয়ে পড়লাম। আরেকটা অবাক করা কথা বলছি, ওই পুতুলটা জামা পরাও ছিল, সবই ছিল, লাল একটা জুতা, লাল একটা হাফ প্যান্ট, আর একটা টুকটুকে কোট। জামাগুলো এতই সুন্দর ছিল বলার মতো না। যাই হোক, ঘটনাটা এখানে শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। তার পরের দিন যখন আমি আবারও ঘুমাচ্ছিলাম, তখন রাত তিনটা বা সাড়ে তিনটা বাজবে, হঠাৎ আমার পায়ে হাঁটুটার কাছে আমি ভার অনুভব করলাম, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। পরে সহ্য করতে না পেরে আমি হালকা চেয়ে দেখলাম সে অপরূপটি আমার হাঁটুর উপরে বসে আছে, আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে না পেরে সাথে সাথে চিৎকার দিয়ে উঠলাম, আর সাথে সাথে সেই অবয়বটি জানালা দিয়ে লাফ দিয়ে কোথায় যেন চলে গেল। পরে বাবা মার একই প্রশ্ন, কি হয়েছে? আমি বললাম আবারও আমি সেই পুতুলটাকে দেখেছি। তখন বাবা মা বিষয়টার স্বপ্ন ভেবে বাদ দিলেন না। পরের দিনই নিয়ে গেলেন হুজুরের কাছে, হুজুর তাবিজ দিলেন, ঝাড়ফুঁক করে দিলেন। তারপরে আর এই ঘটনা ঘটেনি। কেন এমন ঘটনা আমার সাথে ঘটল সেটা আল্লাহই ভালো জানেন। মনে আছে ছাদে দেখা সেই লাল উড়ে যাওয়া বস্তুটির কথা? হয়তোবা এটাই ছিল সব ঘটনার সূত্রপাত। আর একটা রহস্যজনক ঘটনা বলছি, আমাদের ঘরের ভেতরে ওপরে হার্ডবোর্ড লাগানো ছিল, যার জন্য ওটার ভেতরে অনেকটা জায়গা ছিল। তো ওটার ভেতর থেকে প্রায় রাত বারোটার পর কিসে যেন হাঁটার আওয়াজ পাওয়া যেত। বাবা একদিন উঁকি মেরে দেখতে পারলেন ভেতরে অনেকগুলো কিসের যেন হাড় পড়ে আছে। বেশি দিন এমন ঘটনা ঘটেনি। ওই পুতুলটা যে কি পরিমাণে ভার ছিল, মনে হচ্ছিল একটা আস্ত বাইক আমার হাঁটুর উপরে পড়ে আছে। এমন ঘটনা যাদের সাথে ঘটে তারাই বোঝে ভয় জিনিসটা কি। যাই হোক, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একেবারেই সত্য ঘটনা। ঘটনাটা ছোটবেলায় ঘটলেও এটা আমার মনের মধ্যে এমনভাবে গেঁথে আছে যে মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। আমার সাথে আরো অন্যান্য ঘটনা ঘটেছে যা সময় পেলে স্টুডিওতে গিয়ে বা ইমেল করে পাঠিয়ে দেব। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এই ছিল ঘটনা, এবং আমি খুবই অবাক হয়েছি এই ঘটনাটিতে যে আপনারাও যদি হঠাৎ করে ঘুম ভেঙে ওঠে দেখেন যে আপনার ঘরের মধ্যে একটা এরকম ছোট্ট পুতুল হেঁটে বেড়াচ্ছে, বা আপনি যদি সেটা অনুভব করতে পারেন সেই পুতুলটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, বা কোনো সময় আপনার পায়ের ওপরে বা হাঁটুর ওপরে উঠে বসেছে এবং আপনি একটা যন্ত্রণা ফিল করতে পারছেন, এবং এই ছোট্ট পুতুলটার যদি অসম্ভব ভার অনুভব হয়, আপনি একবার চিন্তা করে দেখুন যে এটি আপনার ওপরে কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে, এবং আপনার মানসিক অবস্থা তখন কেমন হবে, এবং আপনার কি মনে হবে। ভয়ঙ্কর ব্যাপার কিন্তু। ভাবতে থাকুন, আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম আসলাম ভাই, আমার নাম ফাতিমা মাহমুদ, আমি মিরপুর 10 থেকে এসেছি, আমি একজন স্টুডেন্ট। তো আমি প্রথমে আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনা শুরু হয় 2014 সাল থেকে। তো তার আগে তেমন কোনো সমস্যা হতো না আমার সাথে, কিন্তু 2014 পর থেকেই সমস্যাগুলি শুরু হয়। তো এক রাতে আমি ঘুমাচ্ছিলাম, আমি আমার আম্মুর সাথেই ঘুমাই, তো আমি রেডিও শুনতে শুনতে একটু তন্দ্রার মতো চলে এসেছিল, দেখে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো হঠাৎ করে আমি শুনছি যে আমার জানালার থেকে, জানালার ওপাশ থেকে কতগুলি কুকুরের আওয়াজ আসছে, মানে কুকুর ডাকছে, এটার শব্দ শুনতে পাচ্ছি আমি। তো আমার রুম হচ্ছে আমাদের বাসাটা হচ্ছে 6 তলা, আর আমার পাশের যে বিল্ডিংটা সেটা ছাদ হচ্ছে আমার রুমের পাশাপাশি একদম। তো সেই ছাদ থেকে আর কি কুকুরের আওয়াজগুলি আসছিল। তো আমি পর্দাটা সরিয়ে যখন দেখলাম ওখানে কিছুই ছিল না।
আচ্ছা।
তো আমি পরে মনে করলাম হয়তো বা নিচ থেকে আসছে, পরে আমি আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার সেই ডাকগুলি শুনতে পেলাম। এই সময় ডাকগুলি এমন ভাবে আসছিল যে মনে হচ্ছে আমার জানালার সামনে ডাকছে, জানালার থেকে
কাছাকাছি আছে।
হ্যাঁ, কাছাকাছি ডাকছে। তো আমি পরে ভয় পেয়ে আমার মাকে ডাকলাম। পরে আমার মা ঘুমের ঘরে উঠে আমাকে বকা দিয়ে যে তুমি হয়তো বা বেশি ভূত শুনছো বা বেশি ভয় জিনিস দেখছো, দেখে এরকম হচ্ছে। তো আমিও সেটাই মনে করলাম যে আমি হ্যালুসিনেট করছি। এরপর আমি দোয়া করে ঘুমিয়ে গেলাম। সেই রাতে আর তেমন কিছু হলো না। তারপরে আরেকটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে যে আমি এরপর একটু ঘুমিয়ে গেছিলাম, পরে একটা অনেক বিকট একটা চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। তো চিৎকারটা হচ্ছে একটা মহিলার চিৎকার। আমার পাশের বাসার যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংটা পুরো একটা মেস ছিল। মেসে কোনো ফ্যামিলি থাকতো না, ওখানে শুধু ছেলেরাই থাকতো। তো সেখান থেকে একটা মহিলার চিৎকার আসছে। তো আমি মনে করেছি হয়তো বা পাশের বিল্ডিং থেকে কেউ কোনো সমস্যা হচ্ছে, বা কি জানালা থেকে দেখি কোনো বিল্ডিং এর রুম কোনো ফ্ল্যাটের লাইট জ্বালানো ছিল না। তো পরে আমি একটু অবাক লাগলো, পরে আমি আবার শুনলাম। শোনার পর এরপরে চিৎকার গুলি আমার বালিশ থেকে আসা শুরু করলো, মানে বালিশ গুলি থেকে এমন ভাবে চিৎকার শুরু করলো মনে হয় যেন আমি বেহুশ হয়ে যাবো। তো তারপর আজ আমি আমার আম্মুকে ডাকলাম। আম্মুকে ডাকার পর আম্মু আবার বকা দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিল। তারপর হচ্ছে পরে আমি ঘুমিয়ে গেলাম কিংবা বেহুশ হয়ে গেলাম সেটা আমি ঠিক মতো বলতে পারবো না। এরপরে কয়েকদিন ঠিকভাবে গেল। তার 2-3 দিন পরে আমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম এক রাতে। তো তখন 3:30 থেকে 3 বাজে। তো নামাজ শেষ করে সালাম ফিরে আমি আমার রুমের দরজার বাইরে তাকালাম। দরজার বাইরে তাকানোর পর দেখি যে আমার আব্বুর রুম থেকে একটা ছায়া মূর্তি, কিন্তু তার মানে ওই ফিগারটা থেকে একদম আলো রেডিয়েট করছে, মানে লাইট ফিগার একটা। তো সেই মূর্তিটা সে আমার আব্বুর রুম থেকে বের হয়ে একটু ঘুরে রান্নাঘরে চলে গেল। তো আমি তখন এতই ভয় পেয়েছি যে সাথে সাথে উঠে দেখার সাহস আমার ছিল না। একটু পরে
কেমন ছিল যদি বলতেন, মানে
ফিগারটা একটা মানুষের ফিগার, মানে ছায়াটাই যদি মানুষের একটা ছায়া, একটা লোকের ছায়া যদি আগুন দিয়ে তৈরি হয় বা লাইট দিয়ে তৈরি হয়, যে ফিগারটা দেখাবে একদম রান্নাঘরের ভিতরে চলে গেল। তো আমি আবার অনেকক্ষণ পর সাহস জোগিয়ে উঠে রান্নাঘরে যে দেখি ওখানে কিছুই ছিল না। আমি তাড়াতাড়ি এসে আবার শুয়ে পড়লাম আম্মুর কাছে। এরপর আমি দোয়া টোয়া পরে ঘুমিয়ে পড়লাম। এরকম কিছু ছোট ছোট ঘটনা হতে লাগলো আস্তে আস্তে রাতে। যেমন আরেক রাতে আমি নামাজ পড়ে শুয়েছি, শোয়ার পর হঠাৎ করে চোখটা বন্ধ করার পর চোখে হঠাৎ করে টের পেলাম যে আমার রুমে লাইটের ফ্লিকার হচ্ছে, মানে একটা ফ্ল্যাশ আসলো লাইট। তো পরে আমি চোখ খুলে দেখলাম কিছুই নেই। অনেক সময় হয় যে লাইট অফ করলে ভোল্টেজের কারণে লাইট ফ্লিকার করে। তো আমি সেটা মনে করে তাকিয়েছিলাম যে আরেকবার দেখার জন্য। তখন দেখি আমার ডাইনিং হল থেকে একটা অনেক মানে অনেক বড় একটা লাইটের ফ্ল্যাশ আসলো। আমার ডাইনিং হলের যেখানে লাইটটা লাগানো ছিল, যে টিউব লাইটটা লাগানো ছিল, তার অপোজিট সাইড থেকে ফ্ল্যাশ এসেছে। টিউব লাইট থেকে না থাকলে আমি দেখতে পারতাম। তো আমি আম্মুকে ডাকলাম, আম্মুকে বললাম যে আম্মু ডাইনিং থেকে এরকম ফ্ল্যাশ আসছে লাইটের, তো আম্মু বললো যে হয়তো বা বাইরে থেকে কেউ টর্চ মারছে, দারোয়ান টর্চ মেরে দেখছে যে কোন চোর এসেছে কিনা। তো আমি সেটা মানলাম, মেনে শুলাম। একটু কিছুক্ষণ পরে আমার মনে হলো কি যে আমাদের ডাইনিং হলে কোনো জানালা নেই, তো টর্চ মারলেও সেই আলো ডাইনিং হলে আসার কোনো কথাই। তো আবার আমি জিনিস তখন আম্মু সজাগ হয়ে গেল, সজাগ হয়ে গেল। তো এরপরে আরো দুইবার ফ্ল্যাশ হলো, সেটা আম্মুও দেখলো আমিও দেখলাম। দেখার পর আম্মু আমাকে একটু মানে নিজে একটু ভয় পেয়ে গিয়েছিল, পরে আমাকে আশ্বস্ত করার জন্য বললো যে তেমন কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার পরে ঘুমিয়ে পড়ো। পরে ওই রাতে ঘুমানোর খুব চেষ্টা করার পরও ফজরের আজান পরে নামাজ পড়ে তারপর ঘুমাতে পারলাম আর কি। এরপরে তেমন কোনো ঘটনা হয়নি, কিন্তু আমি রাতে আর ঘুমাইনি রাতে, মানে এরপরে এক রাতে আমি ঘুমাতে পারতাম না। রাতে করতাম হচ্ছে আমি পাগলের মতো হয়ে গেলাম, মানে আমি সারা রাত হচ্ছে এক একজনের ঘরে এক একজনের বিছানার পাশে যে দাঁড়িয়ে থাকতাম, তাদেরকে দেখতাম তারা কি করছে, তারপর একা একা খেলতাম, মানে এমন ভাবে খেলতাম মনে হচ্ছে যে বাসায় অনেক মানুষ এসেছে, আমি তাদেরকে খাবার সার্ভ করছি, তাদের সাথে হাসছি। তো মানে আমার মনে হতো ডিপ ডাউন সাইড আমি মনে করতাম যে দ্যাট ইজ নট মি, সামথিং হ্যাজ টেকেন ওভার মি, কিন্তু আমি কিছু করতে পারতাম না। এরকম করতে করতে কাউকে বলতামও না, যে বললে পরে আম্মু আমার মানে সবকিছু বন্ধ করে দিবে, যে ভূতের চমসরা বন্ধ করে দিবে, তো বলতাম না। পরে আমি নিজেই ঠিক করলাম যে না ঠিক আছে, পরে রাতে প্রত্যেক রাতে ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাবো আর আম্মুর সাথে শুবো। তো এরকম করে ভালোই, মানে তেমন কিছু হলো না, আমি উঠলাম না, দু একবার হয়তো বা উঠে ওরকম পড়তাম। তো এক রাতে আমি আম্মুর সাথে শুয়েছি, এরপর কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পর চার্জার লাইটটা জ্বালিয়ে আমার আব্বু হচ্ছে ডাইনিং হলে রেখে দেয়, যাতে পুরো ঘরে আলোটা একটু হলেও ছড়িয়ে যায়। তো সবাই ঘুম, রাত দেড়টার দিকে আমি একটু চোখটা মানে তন্দ্রার মতো এসেছে দেখে আধ মানে অর্ধেক ঘুম অর্ধেক সজাগ এরকম একটা সিচুয়েশনে হঠাৎ করে একটা শব্দে আমি চোখ খুললাম। খুলে দেখি আমার পায়ের সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। বলে রাখি যে আমাদের বাসায় আমি আর আমার মা বাবা অন্য কোনো মহিলা নেই, আমাদের কোনো মানে সার্ভ মেইডও নেই। তো যখন দেখলাম যে চোখ খুলে আমার পায়ের সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, তাও মহিলাটা হচ্ছে মানে শি ইজ নাথিং নর্মাল, তার ড্রেস আপ ছিল একদম একটা গাউন, বড় একটা কালো গাউন, তার চুলগুলি ছিল অনেক ঝাঁকড়া কার্লি, মানে দেখে মনে হচ্ছে যে বাতাসে উঠছে, আর তার পুরো কোনো ফেসের কিছু ছিল না, জাস্ট মুখের এখানে বড় একটা হলও ছিল, আর চোখ দুটি ছিল রেড কালার, মানে জল ছিল আর কি। তো আমি ফার্স্টে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে হয়তো আমি হ্যালুসিনেট করছি, আমি স্লিপ প্যারালাইসিস হয়েছে, আমি হ্যালুসিনেট করছি। কিন্তু পরে যখন আমি তার প্রত্যেকটা ডিটেইল খেয়াল করলাম আর সে যে আমার দিকে তাকিয়ে আছে সেটা যখন খেয়াল করলাম, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে না এটা হ্যালুসিনেশন না, স্লিপ প্যারালাইসিসটা। তো পরে আমি অনেক মানে কষ্ট করে আমার মাকে ডাকলাম, কারণ আমার হাত পা সব ফ্রিজ হয়ে গিয়েছিল ওই টাইমে। আমি আমার মাকে ডাকলাম, ডাকার পর আমার মা আমাকে মানে বকা দিল, বকা দেওয়ার পর পরে বললো যে ঠিক আছে তুমি ঘুম, আমি দোয়া পড়ে দিচ্ছি। তারপরে আমি আমার মশারি টানানো ছিল, কিন্তু কিভাবে আমার বালিশটা নিচে পড়ে গেছিল আমি জানি না। তো আমি বালিশটা উঠে যখন আমার বালিশের মাথাটা রাখলাম, তখন সেই বালিশের ভিতর থেকেই চিৎকার আসা শুরু করলো।
বালিশের ভিতর থেকে?
হ্যাঁ, বালিশের ভিতর থেকে চিৎকারটা এরকম, যেমন মুভিতে যে হেল বা জাহান্নামের যে রিপ্রেজেন্টেশন যেরকম দেখায়, অনেক চিৎকার আসে, মানে কান্নাকাটি, বিভৎস ধরনের চিৎকারগুলি, সেই সেই সেম চিৎকার বালিশের ভিতর থেকে আসছে। তো ওটা শুনে আমি ঘুমিয়ে পড়েছি কিনা আর কি জানি না। পরে আমি সকালবেলা উঠে কাউকে কিছু বলিনি, পরে কয়েকদিন গিয়েছে আস্তে আস্তে, কাউকে তেমন কিছু বলিনি। তারপর পর আম্মুকে একদিন বললাম, পর আম্মু তারপরও আবার উড়িয়ে দিয়েছে যে এসব কিছু না, ভয় জিনিস দেখো
বেশি,
সিরিয়াস কিছু না। তো আমি আস্তে আস্তে তার আগ পর্যন্ত, ওই মহিলাটাকে দেখার আগ পর্যন্ত মনে করেছিলাম যে হয়তো বা আই হ্যাভ সাম মেন্টাল ইস্যুস, কিন্তু ওই ওই মহিলাটাকে দেখার পরে বুঝলাম যে না, দিস ইজ নাথিং সাইকোলজিক্যাল। তারপর আস্তে আস্তে ওই মহিলাটাকে এরপর আমি আর বাস্তবে দেখি নাই, তারপর ওই মহিলাটাকে আমি স্বপ্নে দেখা শুরু করলাম। স্বপ্নে কিভাবে আমার এক একটা রিলেটিভের বাসায় এক একদিন দেখতাম, এক এক রাত দেখতাম ওই মহিলাটাকে যে সে আমার ওই রিলেটিভদের হার্ম করছে। আমি আমার বাবাকে নিয়েও স্বপ্ন দেখেছি যে হি ওয়াজ লিটারালি কাটিং হিমসেলফ। অনেক বিজার স্বপ্নগুলি ছিল। তো এরকম করে আমি যে সময় মহিলাটাকে স্বপ্ন দেখতাম না তখন আমার স্লিপ প্যারালাইসিস হতো ঘুমের মধ্যে, আর আমি যখন চোখ খুলতাম দেখতাম যে সেই মহিলাটা প্যারালালি আমার উপরে মানে ভাসছে আর কি, সে আমার দিকে তাকিয়ে আমার উপরে ভাসছে। তো ওই সিনগুলো দেখার টাইমে আর হয়তো বা কারো সাহসও থাকে না শক্তিও থাকে না যে চিৎকার দেই বা কাউকে ডাকি। তো এরকম হতে লাগলো কয়েকদিন ধরে, কয়েক রাত ধরে ঘুমাতে পারতাম না একদমই। তো একদিন আমি দোয়া পড়েই ঘুমাই, এক রাতে এরকম হলো যে আমি টায়ার ছিলাম তো ঘুমিয়ে গেছি, আগে দোয়াটা পড়তে মনে নেই। তো আমি হঠাৎ করে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর আমি দেখি আমার রুমের দরজার সামনে আমার আম্মু দাঁড়িয়ে আছে, আমি আমার মার সাথে শুই, তো আম্মু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি মনে করলাম হয়তো বা বাথরুমে গিয়েছে ফ্রেশ হতে, এখন ঘুমাতে আসছে। তো আমি পর আম্মুকে বললাম যে মা তুমি আসো শো, তো আম্মু কিছু বললো না, আম্মু আমার দিকে তাকিয়ে গেছে। পরে আমি হঠাৎ করে আমার মাথায় আসলো যে আচ্ছা আম্মু যদি দাঁড়িয়ে থাকে এখানে তাহলে আমি ধরে আছি কাকে। পরে আমি আমার সামনে তাকিয়ে দেখি আমার মাকে আমি ধরে আছি।
আচ্ছা,
আমার মা আমার সাথে ঘুমাচ্ছে, মানে যে দাঁড়িয়েছিল দরজায় দ্যাট ওয়াজ নট মাই মাদার। পরে আমি আবার যখন তাকিয়ে
দুজনকে দেখছেন আপনি একসাথে প্যারালালি, এবং একজনকে আপনি ধরে আছেন এবং একজন গেটে দাঁড়িয়ে
আছে,
আপনি তখন ডিসাইড করলেন বা আপনি তখন কনফার্ম হলেন কিভাবে যে মানে কে আপনার রিয়েল মাদার? বা
কনফার্ম হয়েছে, তখনও কনফার্ম ছিলাম না যে আমি যে মানে
কি ঘটছে বা কোনটা আসলে
কি হচ্ছে। আমি তখন মানে মাত্রই ঘুম থেকে উঠেছি। পর যখন আমি ওই ওই মূর্তিটার দিকে তাকালাম, ওই মহিলাটার দিকে, মানে যে আমার মা সাথে এসেছিল, হ্যাঁ, তো তখন দেখি সে আস্তে করে ঘুরে দরজা থেকে আবার বের হয়ে গেল। আম্মু আমাকে দোয়াটা পরে করে ফেললো, এরপরে একটু পর ফজর আজান দিয়ে দিল আর আমি তখন তো উঠেই পড়লাম। তো এরকম করে অনেকদিন যেতে লাগলো, 2014 শেষ হলো, 15 এর মাঝামাঝি ঈদের আগে, কোরবানির ঈদের আগে আমি একদিন ঘুমাচ্ছিলাম দুপুরবেলা। তো ঘুমাচ্ছিলাম, আমি স্বপ্নে দেখছি যে ওই যে মহিলাটাকে আমি দেখতাম সেই মহিলাটা ক্রল করে এসে মানে হামাগুড়ি দিয়ে এসে আমার ডান পা একটা কামড় দেয়, আমার ডান পাটা টান দিয়ে এসে একটা কামড় দেয়। তো আমি সেই কামড়ের ব্যথায় ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠে যখন আমি পায়ের দিকে তাকাই তখন দেখি যে পায়ের দাঁতের দাগ বসে গেছে।
এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। এটা 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 একদম আপনি সকালবেলায় না তখনই ঘুম থেকে উঠে আপনি দেখেন দাগ বসে
আছে। ব্যথায় ঘুম থেকে উঠে দেখি যে আমার পায়ে দাগ পড়ে গেছে।
আচ্ছা,
আমি তখন আর দেরি করে আমি দৌড়ে যে আমার আব্বামার কাছে গেছি, যে ডাক্তার দেখালাম, তখন তারা সিরিয়াস হলো যে আসলে সামথিং ইজ রং। এরপরে আম্মু সব ঘটনা শুনলো, আম্মুকে বললাম যে মা তোমাকে শুরু থেকেই বলছি যে এসব হচ্ছে। তখন আম্মু আস্তে আস্তে একটু সিরিয়াস হলো, পরে আব্বুও সিরিয়াস হলো। পরে সিলেটে একজন হুজুর আছে পরিচিত, তো আব্বু সেই হুজুরের কাছে গেলেন, যাওয়ার পর বললেন এরকম এরকম ও রাতে অনেক ভয় পায় এরকম একটা মহিলাকে দেখে। তো হুজুরটা পরে আব্বুকে বলেছে যে ওকে আয়নার থেকে দূরে রাখতে, মানে আয়নার সামনে যেন বেশিক্ষণ না থাকে, আর হচ্ছে রাতে যখন ঘুমাবে তখন দেখবেন যে জানার বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা।
আচ্ছা,
তো পরে
দেখতে বলেছেন?
দেখতে বলেছেন। তো আব্বু ঢাকায় আসে, তো হুজুর একটা পড়া পানি দিয়ে দেয় আর একটা তেল দিয়ে দেয় যেটা হয়তো ঘুমানোর আগে হাতে আর পায়ে মালিশ করে ই করতে হয়। তো আমি সেটা করিনি, আমি অলসতার কারণে কিছুই করিনি। তো আমি একদিন ঘুমাচ্ছিলাম রাতে, তো আব্বু এসে দেখে জানালা থেকে, যে এটা আমাকে তৎক্ষণাৎ বলে নাই, পরে যখন সব সমস্যাগুলি ঠিক হয়ে গেছে তারপরে বলেছে যে আসলে একটা লোক দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে আমার রুমের দিকে তাকিয়েছিল, মানে আমাদের বিল্ডিং এর নিচে একটা পোলের পাশে দাঁড়িয়েছিল, সে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আবার আমাদের মানে রুমের দিকে তাকিয়েছিল, ফ্ল্যাটের দিকে। তো এরপরে আস্তে আস্তে আমি ওই মহিলাটাকে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। কিন্তু এরপরে স্বপ্ন দেখা শুরু হয় যে আমি এক একটা হন্টেড প্লেসে যাচ্ছি, মানে এক অ্যাবান্ডেন্ড হাউস গুলাতে, যে হাউসে কেউ থাকে না, ওখানে যাচ্ছি। আর ওখানে যে জিন গুলি আছে, মানে আমি এরকম না যে মানুষ মরে মানুষের আত্মা বা কিছু, লিটারালি জিন, জিনরা আমাকে আমাকে বলছে যে আমার সাথে নাকি তার ফ্রেন্ডশিপ করতে চায়, আমার আমার সাথে থাকতে চায়, আমি নাকি তাদেরকে না করছি, তারা আমাকে অনেক মানে অনেক হেল্প করতে পারবে, অনেক অনেক জিনিস দিতে পারবে, তারা আমাকে আরো বিভিন্ন ভাবে লোভ দেখানো শুরু করে আর কি। তো এরকম হওয়ার পর আমি তাদেরকে স্বপ্নের মধ্যেই মানে না করি যে না এটা পসিবল না বা কিছু। তারপরে এটা বাদ, এটা শেষ হয়ে গেল, এই ধরনের স্বপ্ন দেখা শেষ হয়ে গেল। আবার শুরু হলো কি, যে আমি স্বপ্নে দেখছি আমার কাছের মানুষদের, আমার মা বাবা, এদের হচ্ছে জিনরা পজেস করেছে, আর আমি তাদেরকে হচ্ছে এক্সোরসিজম করছি তাদের উপরে। এক্সোরসিজম গুলি এত স্ট্রং হয় স্বপ্নে যে আমি ওই ওইটার মানে ওটার যে পাওয়ারটা, ওই পাওয়ারটা ফিল করতে পারি স্বপ্নের ভিতরে। হ্যাঁ, এক্সোরসিজমের যে পাওয়ারটা, মানে যে ডিমনটাকে আমি পুল আউট করছি ওই মানুষটার ভিতর থেকে, সেই সেই মানে ফিলিংটা আমি পাই স্বপ্নের ভিতরে। আর ঘুম থেকে উঠে মানে আমার গুজ বাম্পস হয়, বা যতবার চিন্তা করি এখনো হচ্ছে গুজ বাম্পস। তো জিনিসটা খুবই ভয়াবহ যদি আপনি দেখেন যে আপনাকে কাছের মানুষ কিভাবে পজেস করছে, আর সে বিভিন্ন ভাবে নিজেকে হার্ম করছে, আপনি মানে খুবই ভয়ানক। ভাগ্যে সেটা স্বপ্নে, বাস্তবে না। তো এরপরে আস্তে আস্তে আমি একদিন কিভাবে যেন স্বপ্নে দেখলাম যে আমি ওই মহিলাটাকে, মহিলাটার সাথে হাস্যকর, মহিলার সাথে আমি মারামারি করে তো মহিলাটাকে একটা বোতলের ভিতর ঢুকিয়ে ওটাকে একটা জাহাজে রেখে দিই।
আমি
স্বপ্নে, হ্যাঁ স্বপ্নে দেখছি। তো জাহাজে রেখে দেওয়ার পর সেই জাহাজটা একটা সাগরে যাওয়ার, সমুদ্রে যাওয়ার পর ভেঙে যায়, মানে ডুবে যায় আর কি, ভেঙে ডুবে যায়। তো এরপর আমি তারপর দেখি যে স্বপ্নে মহিলাটাকে আমাকে, মহিলাটা আমাকে বলছে যে এটা কিন্তু শেষ না, আমি আবার আসবো। এই বলার পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে মহিলাটাকে স্বপ্নে দেখি না।
কতদিন ধরে দেখেন না তো?
2000 লাস্ট দেখেছি 2017 এ।
আচ্ছা,
আর এখন 2019।
It's been a long time.
It's been a long time. ওই মহিলাটাকে দেখি না, কিন্তু ওই সেই এক্সোরসিজমের স্বপ্নগুলি বা যে ওই আমার ফ্রেন্ড হতে চাচ্ছে বা আমার কাছে আসতে চাচ্ছে সেই স্বপ্নগুলি এখন
এখনো দেখেন? আচ্ছা আচ্ছা,
এই ছিল আমার ঘটনা।
এবং আপনি স্বপ্নগুলো দেখার পরে যখন ঘুম ভাঙে তখন কি একটু অন্যরকম ফিল করেন? যে মানে
আমি আমার মানে প্রায় সময় আমার কাঁদতে কাঁদতে ঘুম ভাঙে, মানে আমি কান্না করতে করতে আমার ঘুম ভাঙে।
স্ট্রেসটা থাকে, ওই
স্ট্রেসটা থাকে সারাটা দিন আমার মানে মাটি হয়ে যায়, আমি সারাদিন ওই ওই ব্যাপারেই চিন্তা করতে থাকি।
খুব রেগুলার হয় নাকি?
না রেগুলার না, ইদানিং একটু কমে আসছে, কিন্তু এর আগে মানে এরকমই হতো যে সপ্তাহে চার দিন, তিন সাত দিনে চার দিনে আমি এই ধরনের স্বপ্ন দেখতাম।
ওকে, উইল গেট ব্যাক টু ইউ। আমার যেটা মনে হয় যে উনি যে ঘটনাটা বলেন, ঘটনাটা খুবই অদ্ভুত। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমরা সবাই দোয়া করবো যে উনি যেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই লিখছেন, এবং আমাদের এখানে আছেন প্রিন্স প্রান্ত, সুমাইয়া আখতার আমাদের সাথে আছেন, এমডি মেহেদি হাসান সামু সানি আমাদের সাথে আছেন, এমডি রেশাদ খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন বাপ্পি দেওয়ান, এমডি জহুরুল আমাদের সঙ্গে আছেন, এমডি মৃদুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হাসান আহসানুল্লাহ আল বশির আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এই মুহূর্তে সৌরভ এসটি, টিডি তামিম দারি আমাদের সঙ্গে আছেন, জিনাত আসিফ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এমডি মনিম আমাদের সঙ্গে আছেন, এমডি রনি খান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আসাদুল ইসলাম আসাদ মেহরাব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রায়হান হোসেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, গাজী আবদুল্লাহ খুলনা থেকে, আপুর ঘটনাটি ভালো ছিল আমাদের সঙ্গে, রাজশাহী থেকে শুনছেন জুবায়ের, বায়া থেকে তিনি শুনছেন, তাওহিদ ফ্রিদি আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে, মাহমুদ শুভ আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইমরান হুসাইন পাবনা থেকে শুনছেন তিনি, এমডি মনিরুল ইসলাম বিপুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শুভ বৈদ্য হবিগঞ্জ থেকে তিনি শুনছেন, বিজয় চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন, লিখেছেন স্টোরিটা ভালো ছিল, এমডি রহিম শেখ আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে, আমাদের সঙ্গে বরিশাল থেকে আছেন এমডি ইমরান খান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, অন্ত মানিক আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন এন এইচ রাজ, খুলনা থেকে শুনছেন তিনি, এবং আপুর স্টোরিটা ভালো ছিল। অর্কু আমাদের সঙ্গে আছেন, লিখেছেন নাইস। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরিয়ান আরফান সজিদ, এবং তিনি শুনছেন চট্টগ্রাম থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিল্কি শিমুল, সিরাজগঞ্জ থেকে তিনি শুনছেন। শান্ত বগুড়া থেকে শুনছেন। আসাদুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইব্রাহিম আল হৃদয়, ঢাকা থেকে তিনি শুনছেন। লিও শাকিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সামিউল। আমাদের সঙ্গে আছেন সামিন, মুক্তাপাড়া থেকে শুনছেন। দীপ অয়ন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এস এম ইমন। এছাড়াও আলিফ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইয়ামিন এলান, আমাদের সঙ্গে আছেন প্রিন্স ফারহান, ফয়সাল আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের এখানে এবং আমাদের সাথে জয়েন করতে পারেন, এবং আমাদের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো শুনে কমেন্ট করতে পারেন, লিখতে পারেন কোন ঘটনাটি কেমন লাগছে, এবং আমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, যেটা আপনি যেভাবে আরো বেশি মানুষকে জানিয়ে দিতে পারেন। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব।
ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি আমি বাংলা মোটর থেকে। বর্তমানে আমি বিএফ শাহিন কলেজে পড়ছি। আর আমি যে স্টোরিটা বলবো, ফার্স্ট স্টোরিটা হচ্ছে আমার হুজুরের কাছ থেকে শোনা। আমার হুজুর হলেন হাফেজ মৌলানা ফয়জুর রহমান। তো আমাদের বাংলা মোটরে
আপনাকে ঘটনাটা বলেছেন, রাইট?
জি জি, ওনার কাছ থেকে আমার ম্যাক্সিমাম ঘটনা শোনা। তো উনি কাজটা করতে গিয়েছিলেন, এখানে একটা জিনের আছর ছিল, তো উনি এটা ছাড়তে গিয়েছিলেন। তো যাই হোক, আমাদের বাংলা মোটর একটা বিল্ডিং রয়েছে, সে বিল্ডিংটা বিশাল বড়, অনেকগুলো ইউনিট নিয়ে রয়েছে। তো একটা ইউনিটে একজন লোক, ওনার যে মেয়ে ও আমার ফ্রেন্ড, এবং ওনার যে পাশের ইউনিটে যে থাকে সেও আমার ফ্রেন্ড। তো ওনার যে মেয়ে, মানে যারা ফ্ল্যাট কিনেছেন তারা হচ্ছে বিদেশে থাকেন, অর্থাৎ ইউএসএ তে ওনারা হচ্ছে ওইখানেই ম্যাক্সিমাম টাইম থাকে, এবং তার যে পাশে ইউনিট সেখানে আমার ফ্রেন্ডরা থাকে। তো সেই ইউনিটে ম্যাক্সিমাম টাইমে, মানে ম্যাক্সিমাম টাইমে ওটা হচ্ছে তালাবদ্ধ থাকে। ওইখানে ওই আমার ফ্রেন্ডের নাম, মেয়ে ফ্রেন্ডটার নাম হলো ভাবনা। তো ভাবনার বাবা ওইখানে শুরু থেকেই কখনো হচ্ছে ফ্ল্যাট ভাড়া দেননি, তালাবদ্ধ করে রেখে গিয়েছেন। ওনারা মেইনলি যখন আসেন গুলশানের একটা বাড়িতে থাকেন। তো প্রায় সময় আমার বন্ধু নাইম, যে হচ্ছে ওই ভাবনার বাসার পাশে ইউনিটে থাকে, সে হচ্ছে বিভিন্ন ধরনের আওয়াজ, লাইক কুকুরের আওয়াজ বা কবুতরের আওয়াজ, বিভিন্ন সময় হচ্ছে মনে হয় কেউ একজন নক করছে, কেউ একজন কোনো কিছু থ্রো করছে, এই টাইপের আওয়াজ শুনতে পায়। শুধু নাইম না, নাইমের বাবা মা এভরিওয়ান এটা শুনতে পায়। তো এক সময় হচ্ছে ভাবনার ফ্যামিলি দেশে আসে, এবং দেশে এসে ওই বাড়িতে কিছুদিনের জন্য থাকা স্টার্ট করে। তো এর মাঝেই ভাবনার মা মাঝে মাঝে বিভিন্ন ধরনের ছোটখাটো ঘটনা, লাইক বাসাটা বেশ মোটামুটি ওনারা একটা ফ্যামিলি থাকেন, এখানে কোনো সার্ভেন্ট নেই, কেউ বাইরে থেকে কোনো পার্সন আসে না। বাট ভাবনার মা হচ্ছে এই টাইপের শুনতে, মানে শুনতে পায় যে কেউ একজন হাঁটছে, সেভাবে হয়তো ভাবনা হাঁটছে বা এই টাইপের কিছু। বাট আবার সে চিন্তা করে এত রাত্রে কেন হচ্ছে ভাবনা হাঁটবে। তো এই টাইপের, বাট তারা কি অ্যাকচুয়ালি রাসেল ভাইয়া, তারা বাইরে থাকে আর তারা হচ্ছে একটু মডার্ন টাইপের মানুষ, তো এই টাইপে তারা আগে বিলিভ করতো না। হঠাৎ করে একদিন রাত্রের বেলায় ভাবনা হচ্ছে তাদের বেলকনিতে যায়, বেলকনিতে তাদের কাপড় চোপড় নেড়ে দেওয়া ছিল। তো ভাবনা হচ্ছে সেখানে বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, হঠাৎ করে তার চোখ যায় বেলকনির কোণে, সেখানে সে দেখতে পায় যে একটা মেয়ে, ছোট বাচ্চা, বেশি না, বয়স হয়তো 5-6 বছর হবে, সে হচ্ছে সেখানে বসে বসে কাঁদছে এবং তার মাথাটা একেবারে নিচু করে দেওয়া, হাঁটু গেড়ে বসে আছে এবং তার মাথা একেবারে নিচু। তো ভাবনা হঠাৎ করে ভাবে কি ব্যাপার, মা কি আবার কোনো নতুন সার্ভেন্ট আনলো নাকি, আর আনলেও তো আমার দেখার কথা, আর ও আনলেও কাঁদবে কেন বসে বসে। তো ভাবনা হচ্ছে একটু, মানে তার খারাপ লাগে এবং সে কাছে যায়। কাছে যেয়ে তার কাঁধে হাত দিতেই সে হচ্ছে মাথাটা উঁচু করে এবং ভাবনা ওইখানে সেন্সলেস হয়ে পড়ে। এরপর এর সেন্সলেস হওয়ার আগে ও চিৎকার করে ওঠে একবার। তো চিৎকার করে যখন ওঠে তখন তার মা বাবা আসে, তখন হচ্ছে যখন তার সেন্স ফেরে সে তখন বলতে থাকে যে এরকম একজন হচ্ছে এরকম কাঁদছিল, তার কাঁধে যখনই আমি হাত দিই সে উপরের দিকে তাকায়, তার মুখটা ছিল খুবই বিভৎস, মুখটা হয়তো পুড়ে গেছে বা এই টাইপের সামথিং, এবং সে হয়তো কিছু একটা মানে চাবাচ্ছিল বা এই টাইপের সামথিং, তার দাঁতে রক্ত লেগেছিল এবং এই জিনিসটা আমি সহ্য করতে পারি না, আমি ওইখানে মানে সেন্সলেস হয়ে পড়ি। এরপরে ভাইয়া আরেকটা জিনিস, সে বেলকনিতে যে বলেছিলাম যে কাপড় নেড়ে দেওয়া রয়েছে, কাপড়টা একেবারে অ্যাকুরেট একটা সার্কেল শেপে চলে আসে, লাইক একেবারে গোল। তো এরপরে হচ্ছে ভাবনার মা বাবা ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় যে অ্যাকচুয়ালি এই টাইপের ব্যাপার তো হওয়ার কথা না। তখন হচ্ছে আমার এই হাফেজ ফয়জুর রহমান হুজুরকে ওনারা হচ্ছে ডাকেন, এবং ডাকার পরে হুজুর যখন ঢোকেন ঘরে, ঢুকতেই ওনার পায়ে মানে যখনই পা ঢুকলেন তখনই হচ্ছে ওনার পায়ে মনে হয় রক্ত লেগে আছে বা এই টাইপের সামথিং উনি দেখতে পান। এটা শুধু উনি না, ওনার মানে ওই ভাবনার ফ্যামিলি যারা ছিল সবাই দেখতে পায়। এরপরে হচ্ছে হুজুর ঢুকে একটা কাজ করেন, উনি জমজম পানি দিয়ে চারপাশে একটা সার্কেল টাইপের করে ফেলেন।
আচ্ছা,
অনেক জমজম পানি নিয়ে সার্কেল টাইপের করে করতেই দেখেন যে সামনে হঠাৎ করে একটা কালো বিড়াল চলে আসে হঠাৎ করে, এবং সেই সার্কেলটাকে বরাবর করে মানে ঘুরতে থাকে, এবং যখনই পিছনে যাচ্ছে সে বিড়াল থেকে শেয়াল, শেয়াল থেকে আবার বিড়াল, বা এই টাইপের বিভিন্ন ধরনের জীবজন্তু হওয়া স্টার্ট করে, এবং এটা সবার চোখের সামনে রাসেল ভাইয়া, একেবারে সবার চোখের সামনেই তার মানে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা দেখে সবাই বুঝতে পারে না আসলে এই বাড়িতে কিছু একটা আছে। তো তারপরে হচ্ছে হুজুর করেন কি, ওই মানে প্রাণীটার গায়ে হচ্ছে একটু জমজম পানি ছিটিয়ে দেন, এর সাথে সাথে ওইটা মানে চোখের সামনেই আবার গায়েব হয়ে যায়। তো এরপরে হুজুর সবাইকে বলেন যে আসলে দেখেন আপনার বাড়িতে কিছু একটা আছে, তো এটাকে বাড়িটাকে বন্ধ করতে হবে। এর জন্য করে কি তারা মানে হুজুর আরো কয়েকজন আলেমকে ডাকেন, আলেমকে ডাকার পরে সেখানে আরো কোরআন তেলাওয়াত এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু করেন, করে সেই বাড়িতে যে কটা পিলার রয়েছে সেই পিলারের এক একটা অনুযায়ী এক একটা হচ্ছে পেরেক নেন, এবং তাবিজ টাইপের কিছু একটা নেন নিয়ে হচ্ছে আপনার মানে সেগুলোতে সুরা টুরা ফু দিয়ে বাড়িটাকে বন্ধ করে দেন, এবং পেরেক গুলো এক একটা পিলারে মেরে নেন। এরপর ভাইয়া দেখেন অনেক দোয়া দুরুদ করে, এখন হচ্ছে ভাবনারা ইউএসএ তেই আছেন, বাট তাদের বাড়িতে প্রত্যেক মাসে যাওয়া হয় এবং যে হুজুর আগরবাতি জ্বালাতে বলেন এই বিভিন্ন ধরনের কাজগুলো করা হয়। তবে ভাইয়া আমি আপনাকে আগেও প্রশ্নটা করেছিলাম, আপনি কি মনে করেন ভাইয়া এই কাজগুলো কি কোনো আত্মারা করছে নাকি সে বাড়িতে কোনো জিন আছে?
আচ্ছা, এটা মানে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে এক্সপার্টদের কাছে জিজ্ঞেস করাটা বেটার হবে, আমি এটাতে কোনো কমেন্ট করতে চাই না। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে ফুটির যে পেজটা রয়েছে সেখান থেকে আমরা কিছু কমেন্ট পড়ব। রাফি আমাদের সাথে আছেন রাজশাহী থেকে, আমাদের সাথে দেখতে পাচ্ছি, এছাড়াও নাইমুজ্জামান সজীব আমাদের সাথে আছেন, আরিফুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তারিফুল ইসলাম রনি এবং মিরপুর ১৪ থেকে তিনি শুনছেন, ওমর ফারুক আমাদের সঙ্গে আছেন, তসলিম মাহমুদ হৃদয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে মোহাম্মদ সামিন আসহাব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সেলিম হুসাইন, আছেন জাওয়াজ শাকিব আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এমডি আমি পড়তে পারলাম না আল নাহিয়ান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তনিমেশ রয় মঙ্গলা থেকে শুনছেন তিনি, সাইম সাদাদ আমাদের সঙ্গে আছেন পাবনা থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও শরীফ আমাদের সঙ্গে আছেন, বিপ্রতীপ হালদার আমাদের সঙ্গে আছে খুলনা থেকে শুনছেন তিনি, শাকিব আমাদের সঙ্গে আছেন, জাহিদুল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি এএইচ ডি জাকির আমাদের সঙ্গে আছেন, এমডি প্রিন্স আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি নাফিউর আলম সাদ, এছাড়াও ইয়ামিন এলান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিয়াম আহমেদ আমাদের সঙ্গে আছেন, দিলরুবা তালহা আমাদের সঙ্গে আছেন, আতিকুর রহমান আতিক এছাড়াও লিটন নাটক থেকে আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোহাম্মদ আনান আমাদের সঙ্গে আছেন, সাকিব হাসান আছেন, রেদওয়ান শরীফ আমাদের সঙ্গে আছেন, এমডি শাকিব খান আছেন, মিজান আমাদের সঙ্গে আছেন, আরিয়ান জোহান আশিক এছাড়াও আমাদের সঙ্গে আছেন, অমিত খান এবং আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আর এইচ নৌমি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এমডি সিরাজ খান আছেন আমাদের সঙ্গে, দীপন আমাদের সঙ্গে আছেন এছাড়াও তানভীর আহমেদ সহ আরো অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন এবং যারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার, এবং তার কাছ থেকে আমরা আরেকটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
আচ্ছা, আমার নাম হচ্ছে ফাতিমা মাহমুদ, আমি একটু 10 থেকে এসেছি, আমি আমার দ্বিতীয় ঘটনা চলে যাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় ঘটনাটা হচ্ছে সেটা আমার সাথেই ঘটনা ঘটা, সেটা হচ্ছে 2016 সালে। আমি আমার কলেজ থেকে, আমি বিএফ শাহিন কলেজে পড়তাম, তো সেখান থেকে আমাকে বিএনসিসি তে ক্যাম্প করতে নিয়ে যাওয়া হয়।
আচ্ছা,
সেটা হচ্ছে কুর্মিটোলা শাহিনে ক্যাম্প করতে নিয়ে যাওয়া হয়। তো সেটা 10 দিনের জন্য ছিল ক্যাম্পটা। তো আমরা ফার্স্টে সেটেল হতে একদিন লেগে গেল, মানে মেয়েদেরকে একটা কলেজ বিল্ডিং দেওয়া হয়েছিল, সেই কলেজ বিল্ডিংটা পুরাটাই মেয়েদেরকে দেওয়া হয়েছিল, সেখানে হচ্ছে মেয়েরা থাকবে করবে। তো ওখানে মেয়েদেরকে দেওয়া হয়েছিল নিচতলা আর দোতলা, একতলা আর দোতলা দেওয়া হয়েছিল, তিনতলা আর চারতলা খালি ছিল, ওখানে কেউ যেতে পারতো না। জাস্ট কলেজে যখন ক্লাস হতো তখন ওটা খোলা হতো। তো এর আগে আমি আমার অন্যান্য ফ্রেন্ডসদের কাছে শুনেছি যে ওই কলেজ বিল্ডিংটা অনেক ইনফেমাস ছিল এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর জন্য। তো আমার আরো একটু মজা লেগেছিল যে ওখানেই দিয়েছে আমাদেরকে। তো আমরা এরকম করে কয়েকদিন গেল, ফার্স্ট ইয়ার 4 দিন চলে গেল, কিছু তেমন কিছু হলো না। এরপরে 5th ডে তে আমাদেরকে লাঞ্চের জন্য ডাকা হলো। লাঞ্চ যখন ডাকা হলো তো আমি আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে ওয়াশরুমে হচ্ছে আমাদেরকে নিজেদের প্লেটস আর গ্লাস এগুলো সব নিয়ে যাওয়া লাগতো, তো সেগুলি আমরা ওয়াশ করার জন্য ওয়াশরুমে গেলাম, আমি আমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে ইলহাম। তো ওর প্লেটস ধোয়ার পর ও বের হয়ে গেল, বের হয়ে আমাকে বললো যে তুই আয়। এরপর আমি আমার প্লেট ধুয়ে বের হয়ে, কলেজ বিল্ডিংটা ছিল স্কোয়ার, তো এক সাইডে দাঁড়ালে অপোজিট সাইডটা দেখা যেত, মানে নিচ পর্যন্ত দেখা যেত। তো আমি দেখলাম যে ইলহাম নিচে যে আমাকে গেটের সামনে দাঁড়িয়ে ডাকছে যে ফাতিমা তুই নিচে আয় তাড়াতাড়ি, সে খুব রাগ হয়ে আমাকে ডাকছে। তো আমি এবার চিন্তা করলাম যে আমার উপর রাগ হলো কেন, এই মাত্রই তো গেল এখান থেকে, আমি তো কিছু করিনি। তো পরে আমি আবার দেখলাম যে আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল রুমের সামনে আমার বাকি ফ্রেন্ডসরা দাঁড়িয়ে আছে, তো আমি যে তাদের কাছে গেলাম, যাওয়ার পর যেটা দেখলাম সেটা হচ্ছে ইলহামও ওদের সাথে দাঁড়িয়েছিল।
আচ্ছা,
দাঁড়িয়েছিল। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার ইলহাম, তুই না নিচে গেলি, তুই আবার এখানে উপর আসলি কিভাবে? বলে যে আমি তো যাইনি নিচে, আমি তো তোর জন্য ওয়েট করছি।
আচ্ছা,
তারপর তো আমি একদম মানে ভয় পেয়ে গেলাম যে ওটা তাহলে কে ছিল ওখানে। তো এরপর আমি দেখলাম না আর, আমি নিচে গেলাম, নিচে যে খোঁজাখুঁজি করলাম যে ওটা কে ছিল, কে কে ডাকলো দেখেনি। ইলহামের পাশে একটা মেয়ে ছিল, যে যখন ইলহাম নিচে বসে আমাকে ডাকছিল, বা ইলহাম বা ওটা যে ছিল আমি জানি না, ওই মেয়েটাকে আমি চিনতাম। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি দেখেছো না ইলহাম আমাকে ডেকেছে? তো সে আমাকে বলেছে না, সে দেখেনি। অথচ আমি স্পষ্ট শুনেছি এবং দেখেছি যে ইলহাম আমাকে ডেকেছে নিচে থেকে। তো এটা গেল একদিনের ঘটনা। তো আমাদের ক্যাম্পে রাতে আবার কালচারাল নাইট হতো, তো সেখানে এক একজন অনেক কিছু পারফর্ম করতো। তো আমাদের গ্রুপটার ডান্স পারফরমেন্স ছিল। তো আমরা একটা মানে রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর একটা ক্লাসরুমে মানে একটা রুম নিয়ে আমরা ডান্স প্র্যাকটিস করতাম, একদম আস্তে যাতে কেউ না শুনে, কারণ পরে অনেক ভোরে ওঠা লাগতো আমাদেরকে। তো আমরা প্র্যাকটিস করছি, তো আমি আর আমার একটা ফ্রেন্ড বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলাম। আমাদের পার্টে প্র্যাকটিস করা শেষ, একটা ব্রেক নিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো মাঝে মধ্যে শুনেছি অন্য ফ্রেন্ডসদের কাছে যে এভাবে একটা মেয়েকে নাকি দেখে, দারোয়ানরা দেখে রাতে হাঁটাহাঁটি করতে। তো আমি চিন্তাও করিনি যে আমি দেখবো। আমি দেখেছি যে চারতলায় যেখানে মানে গেটের পুরো বন্ধ, মেয়েদের কাউকে মানে কেউ ওখানে যেতে পারবে না, যাওয়া নিষেধ, ওখানে দেখছি যে একটা মেয়ে ইয়েলো প্রিন্টের একটা সালোয়ার কামিজ পরা করিডোরের এক মাথা থেকে আরেক মাথা শুধু হেঁটে বেড়াচ্ছে। মানে সে ফোনেও কথা বলছে না, ফোনে কথা বললে হয়তো বা মনে হতো যে না আমাদের গ্রুপেরই কেউ উপরে গিয়ে কথা বলছে, সে ফোনে কথা বলছে না, শুধু এক মাথা থেকে আরেক মাথা দৌড়ে বেড়াচ্ছে, মানে হেঁটে জোরে জোরে হাঁটছে।
আচ্ছা,
তো ফার্স্টে স্বাভাবিক এটাই মনে হতে পারে যে পরিচিত কেউ হয়তো বা ক্যাম্পেরই কেউ। তো আমরা হাত থেকে ইশারা করলাম, কারণ জোরে ডাকলে যে স্যাররা তারা চেনে উঠে যাবে। তো আমরা হাত থেকে ইশারা করে ডাকলাম, সে তাকালো না, মানে অনেক ভাবে ডাকা ট্রাই করলাম, তাকালো না। পরে অনেকক্ষণ আমরা প্র্যাকটিস করেছি 1:30 থেকে প্রায় 3 পর্যন্ত, 1.5-2 ধরে প্র্যাকটিস করেছি। সে ততক্ষণ ধরে ওই মেয়েটা হাঁটছিল, মানে আমি পরে
কারণ ছাড়াই কোনো ধরনের কোনো কারণ ছিল না,
তো হাঁটছিল, মানে সে আমি হাঁটছিল দেখে আমি ভিতরে চলে এসেছি, ভেবেছি যে হয়তো বা কোনো কথা টথা বলছে, পরে আবার চলে আসবে নিচে। পরে আবার যখন শেষ প্র্যাকটিস শেষ করে বের হয়ে আবার তাকালাম, যখন দেখলাম যে তখনও হাঁটছে, যারা ছিলাম ওখানে সবাই দেখেছে। যে তখনও হচ্ছে তখন জিনিসটা আসলে সহজভাবে না
প্রশ্নই আসে না
হ্যাঁ। পরে আমরা দুজন ফ্রেন্ড যে নিচে গেলাম, নিচে যাওয়ার পর আমাদের যে স্যাররা ছিল তো তাদেরকে আমরা বললাম, যে একজনকে বললাম যে স্যার এভাবে চারটালা একটা মেয়ে এভাবে হাঁটছে, দেড় ঘন্টা ধরে আমরা দেখলাম সে হাঁটছে। তো সে বল কি চলো ঠিক আছে দেখি, টর্চ নিয়ে গেল উপরে, আমি আর আমার একটা ফ্রেন্ড ছিলাম। তো উপরে যে দেখি যে সিঁড়ি থেকে ওঠার পর যে গেটটা থাকে, যে গেটটা ক্রস করে সবাই ঢুকে, সেই গেটটা বন্ধ আর ভিতরে যাওয়ার কোনো ওয়েই নেই, সে গেটটাতে তালা দেওয়া আর বাইরে থেকে কোনো দরজাও নেই। তো ভিতরে কেউই ছিল না, অথচ আমি আমার যে চারজন ফ্রেন্ড ছিলাম সে সবাই দেখেছি মেয়েটাকে, আমরা দেখেছি মেয়েটাকে কিন্তু মেয়েটা সাড়া দেয়নি। এটা হলো আরেক রাতের ঘটনা। এরপরে আমি আর তেমন কিছু হয়নি, কিন্তু প্রায় সময় আমি একটা লোককে দেখতাম, সে মেয়েদেরকে বলি মেয়েদেরকে একটা রুম দিয়েছিল নামাজ পড়ার জন্য, তো ওখানে প্রায় নামাজ পড়তো সবাই যে, তো আমি ওটা ক্রস করে ওয়াশরুমে যেতে হতো। তো আমি যতবার ওয়াশরুমে যেতাম প্রায় সময় দেখতাম ওখানে একটা লোক নামাজ পড়ছে। লোকটা হচ্ছে একটু বয়স্ক, সে ব্রাউন কালারের একটা পাঞ্জাবি পরা, তার দাড়ি হচ্ছে সাদা, সাদা টুপি পরে নামাজ পড়ছে এক্সাক্ট স্পটে, যতবার দেখেছি সে এক্সাক্ট স্পটটাতে বসে নামাজ পড়ছে। তো নর্মাল লেগেছে আমার কাছে দিনের বেলা যে সে নামাজ পড়ছে, নামাজ পড়তেই পারে। এরকম করে আমি দশ দিনে প্রায় আট দিনই তাকে দেখেছি দিনের বেলা, কিন্তু দুই দিন আমি দেখেছি ওনাকে যে সে রাত সাড়ে তিনটার দিকে নামাজ পড়ছে ওখানে। ওই লোকটা রাত সাড়ে তিনটার দিকে, রুম অন্ধকার কিন্তু যে লাইটটা আসছে সে লাইট থেকে বোঝা যাচ্ছে যে ওই লোকটাই সে। আমি টাইম দেখলাম যে সাড়ে তিনটা বাজে, আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে গিয়েছি ওয়াশরুমে, সে আগে চলে গেছে, আমি আমি আস্তে আস্তে আসছি তখন দেখেছি। তো আমি ভয় পেয়ে আমার ফ্রেন্ডকে দৌড় দিয়ে নিয়ে আসলাম যে দেখ ওখানে কে নামাজ পড়ছে। তো সে এসে দেখে রুম, মানে রুম তালা দেওয়া বন্ধ ছিল, ভিতর থেকে না বাইরে থেকে বন্ধ ছিল, আমরা যে দেখি যে ওখানে কেউ নেই। এরকম করে দুই দিন দেখেছি আমি ওই লোকটাকে যাতে একদম গভীর রাতে নামাজ পড়তে, কিন্তু যখন দেখেছি অন্যদেরকে তারা কেউ দেখেনি।
আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ঘোষ বিলাস সাউথ কোরিয়া থেকে তিনি শুনছেন। আমি একটু রিকোয়েস্ট করবো যারা ঢাকার বাইরে আছেন তারা তো আছেনই আমাদের সাথে শুনতে পাচ্ছেন সরাসরি এটিআই এফএমে, কিন্তু যারা দেশের বাইরে রয়েছেন তারা সবাই যারা অ্যাপ দিয়ে শুনছেন, যেমন আমাদের সাথে দেখলাম যে ঘোষ বিলাস তিনি অ্যাপের ছবিটা আপলোড করেছেন, তো যারা দেশের বাইরে থেকে শুনছেন তারা কাইন্ডলি আমাদের কমেন্ট সেকশনে গিয়ে, শুধুমাত্র যারা দেশের বাইরে থেকে শুনছেন তারা কমেন্ট সেকশনে গিয়ে অ্যাপের ছবি আপলোড করবেন প্লিজ, যে আপনি লাইভ শুনছেন অ্যাপ দিয়ে এবং পৃথিবীর কোন প্রান্ত থেকে সেটা আমাকে একটু জানাবেন। এম আর খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এস ইউ ফাহিম, আমাদের সঙ্গে আছেন ইসমাইল হোসেন, আছেন আমাদের সঙ্গে বিপি আকাশ কুষ্টিয়া থেকে শুনছেন তিনি, পাপ্পু খান আমাদের সঙ্গে, পাপ্পু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফাইয়াজ খান, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ড্রিমলেস ভুবন খান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাজ আহমেদ রাকিব, প্রীতম বড়ুয়া আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি আমির হামজা আছেন আমাদের সঙ্গে, প্রসেনজিৎ আছেন আমাদের সঙ্গে, লাইলা আর আরজুমান, লাইলা আরজুমার মন্থা তিথি সহ আরো অনেকে আমাদের যে যে ভূত ফেমের পেজ সেই পেজেও অনেকে আছেন, আমরা তখন রেডিও ফুর্তি যে পেজটা ছিল সেখান থেকে পড়লাম, এবং আমাদের ভূত ফেমের যে পেজ সেখানে অনেকে লিখছেন এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি, উত্তম বিশ্বাস আছেন, জিলান হাসনাত কিয়াস আমাদের সঙ্গে আছেন, এম ডি জাকিউর ইসলাম সুমন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মুন্না খান, আরিয়ান জোহান আমাদের সঙ্গে আছেন, এম ডি জুবায়ের হাসান আমাদের সঙ্গে আছেন, কাজী মাজহারুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, এম ডি ইফতি হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোশারফ হোসেন লিমন, শেরফান আহমেদ নিশাদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও শুভ আচার্য আমাদের সঙ্গে আছেন, তুরাগ মণ্ডল আছেন আমাদের সঙ্গে, এছাড়াও দেখতে পাচ্ছি আতিকুর রহমান, আতিক শাকিব হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অজানা পথের পথিক অ্যালেক্স আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আদিল, আমাদের সঙ্গে আছেন তুষার, অনেকেই অ্যাপের ছবি আপলোড করছেন বাট কোথা থেকে শুনছেন সেটা আপলোড করা সেটা লেখেননি, দেশের বাইরে থেকে যারা আছেন তাদেরকে বলবো যে ছবি আপলোড করে আপনারা পাঠিয়ে দিন, এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি সামিউর আছেন আমাদের আমাদের সঙ্গে এমডি শফি তালুকদার আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সাবিনা এস এইচ কে আমাদের সঙ্গে আছেন, এস কে সোহাগ, এন এইচ রাজ সহ আরো অনেকে। তো আমরা চলে যাবো আমাদের পরবর্তী, আমাদের যে দ্বিতীয় অতিথি ছিলেন তার কাছ থেকে, এবং তার কাছ থেকে আমরা আমাদের দ্বিতীয় ঘটনাটি শুনে আসবো। আপনার নামটা প্লিজ আরেকবার বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাবো।
থ্যাংক ইউ সো মাচ রসল ভাইয়া, আমি রায়ান রশিদ, এসেছি বাংলা মোটর থেকে। আর আমি যে সেকেন্ড স্টোরিটা বলবো, এইটা হচ্ছে আমাদের গ্রামে ফুটে যাওয়া। আমার গ্রাম হচ্ছে কুষ্টিয়া কুমারখালীর মধুপুর গ্রামে।
আচ্ছা,
সেখানে আমার হচ্ছে দুইজন মামা এবং একজন ভাই, জিহাদ মামা এবং হচ্ছে শাওন মামা, এবং হচ্ছে আমার ভাই যে তার নাম হলো রোহান। তো তারা তিনজন মিলে ডিসাইড করে যে আমরা একটু পিকনিক করব। তো আমাদের পিকনিক করা উচিত, আমাদের পিকনিক যেকোনো একদিন আমরা করব। বাট জিহাদ মামা হচ্ছে একটু মানে এক্সট্রিম লেভেলের কাজ করতে বেশি ভালোবাসেন, লাইক সার্কাস দেখানো থেকে স্টার্ট করে ডেবল ওয়ার্কশপ, দেন এই টাইপের জিনিসগুলোর প্রতি না তার একটু ঝোঁক বেশি। তো এবার উনি বলে উঠলেন যে পিকনিক তো সবাই করে, আমরা চলো একটু আলাদা ভাবে পিকনিক করি। লাইক কি করা যায়, একটা বাঁশ বাগান আছে, বাঁশ বাগানের পাশেই ঠিক গোস্থান, তো ওইখানে যে আমরা রাত্রেবেলা পিকনিক করব যতটা রাত্রে পারি আমরা। এর আগেও ভাই আমি একবার বলেছিলাম ওই বাঁশ বাগানের কাহিনী, যে আমার এক নানার ভেতর দিয়ে যাচ্ছিলেন, কেউ একজন চুল ছাড়িয়ে দিয়ে বসেছিল, তার হাত ধরে মানে চুলটা ধরেছিল, বদলে তাকে অনেক সোনা দেওয়া হয়, বাট বাসায় যে দেখা হয় সেগুলো সব ইট ছিল। তো সবাই গ্রামের মোটামুটি সবাই এই কাহিনীটার সাথে পরিচিত, এবং জিহাদ মামা বেশ ভালোভাবে জানতেন। তো তারা তিনজন যেদিন মানে যান, একদিন ডিসাইড করে, এবং সেদিন যখন ঢোকেন তখন তাদের একটা এক্সপেকটেশন ছিল, ইয়েস আজকে কিছু একটা এইভাবে দেখে ছাড়বো। তো এই জন্য তাদের তারা মেন্টালি প্রস্তুত হয়ে নেন। আর ভেতরে যে একটা জায়গায় তারা হচ্ছে ক্যাম্প টাইপের, ক্যাম্প বলতে কি, তারা সেখানে আগুন জ্বালান, মাংস পুড়িয়ে খান, দেন হচ্ছে বিভিন্ন ধরনের গান বাজনা এগুলো স্টার্ট করে। তবে ভাইয়া ঢুকতেই তাদের একটা মানে অন্যরকম ফিল হয়, লাইক কেউ তাদেরকে ফলো করছে বা কেউ তাদের সাথে আছে, অথচ তারা তিনজনই ছিল। তো জিহাদ মামা ব্যাপারটাকে তেমন একটা কেয়ার করেনি, বাট বাকি যে দুজন ছিলেন তারা বেশ একটা ভয় পেয়েছিলেন। এরপরে ভাইয়া আরো ভয়ের ব্যাপার হলো, ভেতরে ঢুকতেই তারা যেখানে বসেছিলেন সেখান থেকে এরকম চুল যে একজন মেরে দিয়ে বসে আছে সেটাও তারা দেখতে পান। কিছুক্ষণ পর তারা দেখতে পান যে হচ্ছে মানে দুইটা আগুনের গোলা উপর দিয়ে হাঁটছে, মানে উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। আবার একটু পরে দেখতে পান যে মানুষের মতোই একটা অবয়ব, অর্থাৎ একটা ছায়া, বাট নিচ দিয়ে একেবারে মনে হয় যে আগুন টাইপের বা এই টাইপের, লাইক দে আর ফ্লাইং, আকাশে তারা ভাসছে এবং হাত নাড়তে নাড়তে তারা চলে যাচ্ছে। এই জিনিসটা দেখার পরে জিহাদ মামাও বেশ ভয় পেয়ে যায়, এবং তারা তিনজনে ডিসাইড করে যে আজকে অনেক হয়েছে, আজকে আমরা বাড়িতে যাওয়া যাক। এরপরে ভাইয়া তারা হচ্ছে মানে বেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এই সময় হচ্ছে ভাবে বিদ্যুৎ চমকাতে থাকে এবং মানে হালকা বৃষ্টি বৃষ্টি পড়বে এই টাইপের অবস্থা। তো তাদের সাথে হচ্ছে টর্চ ছিল, বাট তারা মানে তাদের টর্চটা তেমন একটা কাজ করছিল না, আর এই টাইপের বিদ্যুৎ যে চমকাচ্ছিল সেই আলোতেই তারা আল্লাহর নাম নিয়ে হাঁটছিলেন। তো এই সময় হচ্ছে হাঁটতে হাঁটতে তারা একটা মানে মাঠের মধ্যে ছিল, আর মানে বাঁশ বাগান ছিল এবং পাশেই মাঠ। তো তারা মাঠের মধ্যে হাঁটছিলেন, হঠাৎ করে একটা তিন মাথায় চলে আসে। তো তিন মাথার ওইখানে হচ্ছে মানে তিনটা রাস্তা তিন দিকে চলে যায়, এবং মাঝখানে তারা দেখতে পায় সেই তিন মাথার মাঝখানে বিদ্যুৎ চমকালে যে আলোটা হয় সে আলোতে দেখতে পায় যে তিনটা মানুষের মাথা তিন দিকে করে রাখা, এবং সেটা হচ্ছে ভাইয়া মানে কঙ্কাল।
আচ্ছা,
তো এই জিনিসটা দেখে তারা আরো ভয় পায় এবং যে যার মতো যেদিকে বারে দৌড় দেয়। দুইজন মানে জিহাদ মামা বাদে দুইজন সকালবেলা তারা হচ্ছে দেখা করে যে হ্যাঁ আমরা ঠিক আছি, বাট জিহাদ মামার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে হচ্ছে ভাইয়া তার মানে বডিটা, বডি বলতে কি, হ্যাঁ তিনি জীবিত ছিলেন এবং সে হচ্ছে সেন্সলেস অবস্থায় ছিলেন একটা ক্যানেলের পাশে। এরপরে তাকে পাওয়া যায়, সে হচ্ছে বলে কি যে আমি অ্যাকচুয়ালি আমার কিছুই মনে নেই, বাট আমি শুধু এতটুকু মনে আছে যে ওইখানে একজন দাড়িওয়ালা মানুষ, তার চুলগুলো ছিল জপ পাকানো, এবং সেখানে সে বারবার তার হাতে একটা লাঠি ছিল, তার দিকে ইশারা করে বলছিল মানে কাছে আসো, বাট সে কাছে যেতেই অজ্ঞান হয়ে যায়। বাট এখানেও একটা কথা আছে ভাইয়া, ওই যে তিনটা মাথা ওইখানে হচ্ছে অনেক বেশি সিঁদুর ছিল, সিঁদুর টাইপের লাল রঙের বা অনেক ধরনের কালারের অনেক কিছু ছিল, আর লাইক এখানে যদি কোনো কেউ ব্ল্যাক ম্যাজিক বা এই টাইপের কিছু প্র্যাকটিস করে তার জন্য এটা বেস্ট প্লেস। তো তার পায়ে না সিঁদুরটা লেগে গিয়েছিল এবং এরপরে জিহাদ মামা অনেকদিন অসুস্থ হয়ে পড়ে। আর হচ্ছে রাত্রেবেলা প্রায় বিভিন্ন ধরনের সমস্যা ভোগে, লাইক স্বপ্নে বিভিন্ন ধরনের খারাপ জিনিস দেখতে থাকে, যে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে আর তার চালের উপরে কোনো পাখি এসে টানা ডাকাডাকি করছে। তো এইভাবে হচ্ছে একটা সময় জিহাদ মামা অনেক বেশি অসুস্থ হয়। এরপরে আমাদের একটা হুজুরকে খবর দেওয়া হয়, হুজুর তাকে বলে, হুজুর বলে যে ঠিক আছে আজকে রাত্রে আমি তোমার বাড়িতে যাব। তো আর হ্যাঁ, মাঝখানে একটা জিনিস আমি একটু মিস্টেক করে গিয়েছি, যে তার সাথে হচ্ছে একটু মিষ্টি ছিল। তো হুজুর তাকে বলে যে তোমার সাথে যে মিষ্টিটা ছিল সেটা তুমি কি করেছো? বলে যে হুজুর আমি তো এটা খেয়েছি। তখন সে বলে যে ওকে, তাহলে তুমি বাড়িতে করবে কি আবার একটু মিষ্টি রেখে দিবা, এরপর আমি তোমার বাড়িতে যাব এবং বাড়িতে যখনই যাব তোমার বাড়ির সব আলো নিভিয়ে দিবা। তো হুজুর দূর থেকেই বলে যে আমি তোমার বাড়িতে ঢুকছি, এবং সাথে সাথে তার বাড়ির সব লাইটগুলো নিভিয়ে দেওয়া হয়। এবং ভাইয়া হুজুর ঢুকতেই না তার বাড়িটা কেমন হয়েছে, একটা উথাল পাথাল টাইপ স্টার্ট হয়। এরপর হুজুর হচ্ছে মোমবাতি দেন, আরো বিভিন্ন ধরনের সুরা টুরা পড়ে জিনকে হাজির করে, কোন একটা জিনকে। জিনকে হাজির করার পরে বলে কি যে তোমরা ওকে ধরেছ কেন? বলে যে আমরা ওকে ধরেছি যে কোনো একটা কারণে, সেটা আমি তোমাদেরকে বলবো না। মানে ওই হুজুর তাকে বলে, বলে যে ঠিক আছে কারণটা না বলো তবে তাকে ছেড়ে দিয়ে চলে যাও। তখন অনেক রিকোয়েস্ট করার পরে সেই জিনটা বলে যে ঠিক আছে, তাহলে ওই মধুপুরের অমুক একটা মসজিদ আছে, সেই মসজিদে সন্ধ্যার পরে তোমরা একটু তেল বাটিতে রেখে যাবা, আমি সেই তেলে যে কোনো একটা কাজ করব। এরপরে সেই তেলটা তার গায়ে মাখায় দিলে 7 দিনের মধ্যে সে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তখন হচ্ছে হুজুর তাকে জানালেন যে যতদূর মানে হুজুরের মনে পড়ছিল, মানে বুঝতে পারছিলেন আর কি হুজুর, যে ওইখানে কোনো একটা তান্ত্রিক টাইপের কেউ বা কেউ ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছিল। তারপর ওই ভাইয়া সিঁদুরটা মামার পায়ে যে লেগেছিল সেটা বাড়ি পর্যন্ত এসেছিল, যার কারণে এই রাত্রেবেলা এত ধরনের সমস্যা হচ্ছিল এবং জিনেও তার উপর একটা মোটামুটি একটা প্রজেস করে ফেলছিল। তো এরপরে ভাইয়া ওই তেলটা মাখানো হয় এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ জিহাদ মামা এখনো সুস্থ আছে।
থ্যাংক ইউ সো মাচ। আমরা যারা শুনছেন তাদেরকে একটু জানিয়ে চাই যে যারা ঘটনা রেগুলার পাঠান, যে যারা লিখছেন তারা সবাই বলছেন যে লাশের ঘটনা শুনতে চান, এটার ডিম্যান্ড অনেক বেশি। এবং দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে যারা আছেন তাদের মধ্যে অনেকেই গ্রামের ঘটনা শুনতে চান, সুতরাং যারা গ্রামের ঘটনা যাদের কাছে আছে পাঠিয়ে দেবেন প্লিজ, লাশের ঘটনা যাদের কাছে আছে পাঠিয়ে দেবেন প্লিজ। আমার মনে হয় যে আমার একটা ডিম্যান্ড আছে যে আপনার বাসায় আপনার ঘরের ভেতর যে ঘটনাগুলো ঘটেছে বা আপনার আপনি যেগুলো মানে রেগুলার ইউজ করেন, যেমন আপনি আপনার ঘরে রেগুলার ঘুমান, আপনি আপনার গাড়িতে রেগুলার ইউজ করেন, তো এই সমস্ত ব্যাপার নিয়ে এই এই রিলেটেড যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো কাইন্ডলি একটু পাঠানোর চেষ্টা করবেন যারা শুনছেন তারা। এবং আমি অনেকদিন ধরে যে ঘটনাগুলো মিস করি, যেমন ট্রেনের ভেতরে ঘটা ঘটনা, কিছু ঘটনা ফ্লাইটে ঘটে সেই ধরনের কিছু ঘটনা, এই ধরনের ঘটনাগুলো অনেক মিস করি। রাশেদ আহমেদ আমাদের সাথে শুনছেন সৌদি আরব থেকে, দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকে যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন এবং অ্যাপের ছবি আমি বলেছি যারা দেশের বাইরে থেকে শুনছেন তারা আপলোড করবেন। এবং আমাদের যে অ্যাপের অ্যাপটা যারা ডাউনলোড করতে চান, খুবই ইজি একটা প্রসেস, সেটা হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড বা আপনি যদি আইওএস ইউজার হন, আপনি জাস্ট অ্যাপের ভেতরে যে আপনি আপনার আপনার অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট টাইপ করতে হবে আপনার রেডিও ফুর্তি, আর RADIOFORTI ফুর্তি, আপনি দেখবেন যেটা চমৎকার অ্যাপ আপনি ফ্রি ডাউনলোড করতে পাচ্ছেন। তো আমাদের সাথে দেখতে পাচ্ছি আরো অনেকে বিরাজ আছেন আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি বাবা ফ্রম কলকাতা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও কাজী মাজহারুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইশতিয়াক শুভ, তিনিও অ্যাপ দিয়ে শুনছেন, সামিউর আমাদের সাথে আছেন আমাদের খুলনা থেকে তিনি শুনছেন, এছাড়াও কাজী আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এমডি ফারহান শিকদার আলামিন, এবং আগের ঘটনা তার কাছে অনেক ভালো লেগেছে যেটা তিনি জানিয়েছেন, মিশন আলী আমাদের সাথে শুনছেন রাঙামাটি থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জামিল, এবং তিনি শুনছেন তার ফ্রেন্ড জামিলে সবাই একসঙ্গে শুনছেন এবং তারা অ্যাপ দিয়ে শুনছেন, ওকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সাজ্জাদ সীমান্ত আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এমডি জুবাইর হাসান আমাদের সঙ্গে আছেন, বাশার বিন আপু অপু মিয়া, এছাড়াও আছেন কাজী আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুস্তাক শাহিয়ার তন্ময়, এমডি রহিম শেখ আমাদের সঙ্গে আছেন, তার সেই বাঘা থেকে তিনি শুনছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এমডি ফজলে রব্বি তার কাছে ভালো লাগছে, এমডি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মোহাম্মদ আনান এবং আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা পরপর অনেকগুলো ঘটনা শুনলাম, তাই না? আমি আর একবার মনে করে দিই, আমাকে যদি আপনারা ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনার একটু মনে রাখতে হবে বা নোট করে ফেলতে হবে। আচ্ছা, ওমান থেকে ফাহিম আহমেদ শুনছেন, তিনি অ্যাপের ছবি আপলোড করেছেন, এখন তিনি শুনছেন লাইভ আমাদের সাথে। আমাদের সাথে দেখতে পাচ্ছি দেশের ভেতর থেকে অনেকে অ্যাপ দিয়ে শুনছেন, অনেকে আমাদের সাথে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে আছেন। তো যাই হোক, যারা দেশের বাইরে আছেন তারা অ্যাপের ছবি আপলোড করবেন, যারা এই মুহূর্তে অ্যাপ দিয়ে শুনছেন তাদের জন্য বলছি। তো আমি যেটা বলছি যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা সেটা একটু মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasmadarbhutti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। তো যাই হোক, আমাদের যে ফেসবুক পেজ দুটো রয়েছে সেটারও লিঙ্ক দিয়ে দিই। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutasam.rasal. আমি যখন খবরটা পেলাম, আমাদের আপনারা সবাই জানেন নিউজিল্যান্ডে একটা ঘটনা ঘটেছে এবং যে খবরটা পেলাম সেই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে মানে আমি আমার কাছে যেরকম খারাপ লেগেছে ঠিক একইভাবে সেই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে এক ধরনের প্রশান্তি এসেছে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন একদম। তো আমার কাছে মনে হয় যে আপনারা যারা দেশের বাইরে বিভিন্ন জায়গায় আছেন তারা সবসময় আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং সবসময় ভালোর সাথে থাকুন সেটাই আশা করব। তো আমি যেটা এখন করতে চাই সেটা হচ্ছে যে আমি আমাদের যে পরবর্তী যে ঘটনাটা সেই ঘটনায় যেতে চাই। এইটা একটা অডিও ক্লিপ, রাইট? এই অডিও ক্লিপটা আমি এখন আপনাদের জন্য প্লে করব। আচ্ছা, হৃদয় আহমেদ টরন্টো থেকে আমাদের সাথে আছেন এই মুহূর্তে। যাই হোক, আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পরবর্তী যে ঘটনাটা সেটা একটা অডিও ক্লিপ এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের অনেক আনন্দ দেবে এবং তারপরে আমরা নতুন গেস্ট নিয়ে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। স্টে টিউনড টু রেডিও ফুড থিয়েটার ফ্যাম অ্যান্ড ডু ফুড থিয়েটার।
ফেস ইট, রেডিও মানে ফুডি, রেডিও ফুডি ফুড এফএম। দ্য নাইট কামস অ্যালাইভ, বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
হ্যালো, আমি ইন্ডিয়া থেকে রিমা বলছি। তো আমি ভূত ফিল্মের নতুন লিসনার এবং ভূত নিয়ে একটা আলাদা রকমের ভূতের ঘটনা নিয়ে, স্পেশালি যদি সেটা সত্যিকারের হয় তো সেটা নিয়ে একটা আলাদা রকম ভালো লাগা আছে। তো সেই থেকেই একটি গল্প শেয়ার করতে চাই এবং এটা আমার নিজের অভিজ্ঞতা। তো গল্পে সোজাসুজি যাচ্ছি। তো ঘটনাটি হচ্ছে স্কুলের, তখন আমি ক্লাস 8 হবে অতদূর সম্ভব। তো আমাদের স্কুল 3 তলার, আমি যাদবপুর থেকে কলকাতা, সেখানে স্কুলটি স্কোয়ার শেপ মেনলি, মাঝখানে মাঠ এবং স্কোয়ার শেপের। তো 3 তলায় বেসিক্যালি আমাদের 8-9 আমরা ক্লাস করেছি, মানে আমি ক্লাস করেছি 8-9, 7-8-9 এই তিনটে ক্লাসই মেনলি আমরা, যেহেতু 8টা করে সাবজেক্ট থাকে তো ক্লাসের ডিউরেশনটা অনেক বড় হয়ে যায়। এবং 3 তলাতে মেনলি 11-12 ক্লাস হতো এবং 6-6 থাকতো, তো তাদের অনেক আগেই ছুটি হয়ে যেত, 4:30 অব্দি তাদের ক্লাস থাকতো না, আমাদের 4:30 অব্দি ক্লাস থাকতো। তখন 3 তলায় ক্লাস হওয়ার দরুন থেকে জল নেওয়া বলুন বা যাই হোক সেটা একটু ভূ সাপেক্ষ ছিল, তাই জন্য মেনলি আমি বাড়ির থেকে একটা বড় বোতল ক্যারি করতাম, বিকজ অফ মানে বারবার ওঠা নামা 3 তলা থেকে খুব মুশকিল। যদিও বা দুদিক থেকেই সিঁড়ি ছিল আমাদের স্কুলে, একটা মেইন সিঁড়ি ছিল, একটা রিসেন্ট তৈরি করা হয়েছিল একটা সুবিধার জন্য ভিতর দিকে একটা সিঁড়ি। তো ওই বটলটি ক্যারি করার জন্য একটা, যেহেতু স্কুলের ব্যাগে 8টা পিরিয়ডের জন্য আর 8টা বই খাতা নিতে হতো 8টা সাবজেক্টের জন্য, তো আমি আলাদা একটা বটল ক্যারি করতাম, বটলের ব্যাগ শুদ্ধ। তো যা হয় 7-8 সবাই সবাই ছেলেমেয়েরা একটু বেশি পেকে যায়, তো আমাদের এরকম কিছু ক্লাসমেট ছিল যারা একটু বেশি ডেপো ছিল, তো তাদের সেটা খুব হাস্যকর লাগতো যে আমি একটা এক্সট্রা জলের জন্য একটা ব্যাগ বই নিয়ে যেতাম। তারা ইয়ারকিমরা একদিন সেই বোতলের ব্যাগটা, একদিন না এরকম 2-3 দিনই হয়েছে, লুকিয়ে দিয়েছে। তো আফটার টিফিন জলপ খাওয়া হয়ে যাওয়ার পরে যদি নিচে যদি কম্পিউটার ক্লাস বা পিটি থাকতো বা অন্য কোনো ক্লাস থাকতো, যেটা আউট অফ দা আউট অফ মেইন ক্লাস, তো তখন এশিয়ার জলের বোতলটা তো দেখা হতো না, মানে ডেস্কে আছে, যাওয়ার সময় নিয়ে বেরোবো, এরকম একটা ব্যাপার থাকতো। একদিন এরকম হলো যে পিছনের সিঁড়ি থেকে আমরা নেমে যাচ্ছি, কারণ সামনের সিঁড়িগুলো থেকে তালা দেওয়া শুরু হয়ে যায়, মানে পুরো চক্কর ঘুরে নিয়ে তালা দেওয়া শুরু হয়ে যায়। তো যেহেতু সিক্স সেভেন বেশিরভাগই আস্তে আস্তে ইলেভেন টুয়েলভ স্পেশালি যে সাড়ে তিনটে তিনটে নাগাদ ছুটি হয়ে যায়, কারণ তাদের ক্লাস ডিউরেশনটা কম, তাদের ছটা কি পাঁচটা করে সাবজেক্ট থাকে, ক্লাস অফও থাকে। তো সেই ওয়াইজ আমাদের ক্লাসের ডিউরেশনটা একটু বেশি থাকতো, যেহেতু সাড়ে চারটে অব্দি। দেখি আমি দেখি যে আমি বটলটা নিয়ে আসিনি, বা কেউ আমাকে কোনো একটা মানে একটা ফ্রেন্ডলি মনে করে দিয়েছে যে তোর জলের ব্যাগটা কোথায়। তখন আমি গিয়ে বললাম ঠিক আছে তুই নিচে যা, পিছনে সিঁড়ি দিয়ে তুই নিচে যা, সামনেরটাতে তো আস্তে তালা দেওয়া শুরু, তালা দিতে থাকে আস্তে আস্তে, তো সামনেরটা দিয়ে যাবো না পিছনেরটা দিয়ে নিয়ে যাবো। পিছনেরটাতে সবাই নতুন তৈরি, ওখানে কোনো ওরকম সিস্টেম ছিল না তালা দেওয়ার, তা যেহেতু ভিতর থেকে ছিল তো যাতায়াত করা যেত। বেসিক্যালি আমি গেলাম মানে নতুন সিঁড়ি, যেটা মানে ভিতর থেকে যে একটা অ্যাটাচড সিঁড়ি নতুন হয়েছিল, সেটা থেকে ক্লাসটা খুব একটা দূরে ছিল, তিন চারটে ক্লাস পরেই ছিল। তো আমি গেলাম, গেলাম যে ডেস্কে, আমি যে ডেস্কে বসেছিলাম সেখানে অ্যাকচুয়ালি নেই বটলটা। তো আগেও এরকম হয়েছে বলে আমি দু একটা জায়গা খুঁজে নেওয়ার পরে, ঘুরে নেওয়ার পরে পেয়ে গেছিলাম। নামছি, এবার লাইব্রেরি পড়ে এবং ঠিক লাইব্রেরির পাশ থেকে নতুন সিঁড়িটি ক্রিয়েট হয়েছে, এবং তারপর ছাদের সিঁড়ি, সেটা একটা মানে তিনতলা থেকে একতলা যেটা র্যান্ডম সিঁড়ি, তারপরে একটা ব্রেক দিয়ে তারপরে ছাদের সিঁড়ি। তো মানে আমি নামার সময় ফিল করছি পুরো পুরো তো তিনতলা ফাঁকা, এবং অনেক প্রচলিত ঘটনাও আছে যে এরকম সুইসাইড কেস হ্যান ত্যান এই জাতীয়। তো তারপরে তো ভয় সেগুলো কোনোটাই ভয় লাগার বিষয় না, কারণ ফাইভ থেকে পড়ে আসছি, তিন চার বছর কেটে গেছে, ডাজেন্ট মেক এনি সেন্স যে এখন হঠাৎ করে ভয় পাবো। কিন্তু একটা ফিলিং হলো যে খুব জোরে একটা কেউ একটা ধাক্কা মারতে যাচ্ছে মানে পিছন থেকে। আমি যদি রেলিংটা না ধরে থাকতাম সিঁড়ির, তাহলে হয়তো পড়ে যাওয়ারও চান্স ছিল বা স্কিপ করে যাওয়ার চান্স ছিল। সেই ফিলিংটা হওয়ার পর থেকে আমি তদ্র করে নেমে গেলাম, এবং আমি বুঝতে পারলাম যে আমার পিছন থেকে কেউ একজন খুব ফোর্সফুলি এসে সিঁড়ির ছাদের সিঁড়ির ওই প্যাসেজটাতে দাঁড়ালো, এবং সেরকম মারাত্মক ফিলিং। তো আমি খুব তাড়াতাড়ি করে দিকে না তাকিয়ে খুব স্পিডে নেমে গেলাম। এবং বলে এই প্রসঙ্গে বলে রাখা, আমার যেটা মনে হয় বেসিক্যালি বলে রাখা খুবই প্রয়োজন, যে কিছুদিন আগেই আমাদের যে একজন সিকিউরিটি গার্ড ছিল, যিনি দিন রাত গার্ড দিতেন, মানে 24/7 উনি স্কুলে থাকতেন, ওনার রুমও ছিল একটা পার্সন, তিনি মার্ডার হন। তো মানে ওনার মার্ডার হয়, একটা মানে ডাকাতি দল ঢুকেছিল, ডাকাতের দল, তো কিছু টাকা আই থিঙ্ক ঢুকেছিল স্কুলে ফর রেনোভেশন অ্যান্ড অল, তো টাকাটা রাখা ছিল, তারা খবরটা পেয়ে গেছিল। এবং এই দলটা দিল্লিতেও অনেক জায়গাতে ডাকাতি করেছে এবং ধরাও পড়েছে। তো ওই কাকুটা খুব সত্যি, আমরা ক্লাস ফাইভ থেকে দেখে আসছি যে কাকু খুব বিশ্বস্ত, এবং তো কাকুকে মানে রীতিমতো দৌড়ে মানে ঢুকেছিল এবং কাকুকে রীতিমতো দৌড় করে করে মারিয়েছিল। কাকু তাও চাবি দেয়নি, মানে আফটার মার্ডার চাবিটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, এবং ওই মাঠেই আর কি আমাদের যে স্কুল গ্রাউন্ডটা ওখানে মানে কাকুকে মার্ডার করা হয়েছিল। মানে আগেও যা দেখেছি যে কাকু প্রত্যেকটা ফ্লোর ঘুরতো, এবং কোনো রুমে কেউ আছে তখন, কারণ অত আগে তো সবসময় মানে সিঁড়িটা ছিল না, বছর দুয়েক আগে বা বছর খানিক আগে হয়তো সিঁড়িটা করা হয়েছে। আমি স্কুল পাশ করে গেছি সিক্স ইয়ার্স আগে, তো আমার এক্সাক্ট মনে নেই, কারণ স্কুল পাশ করার আরো তিন চার চার বছর কি পাঁচ বছর আগেকার ঘটনা বলছি, চার বছর আগেকার হয়তো ঘটনা বলছি। তো তখন সবাই সবার কি সিঁড়িটা ওই বছর খানিক তৈরি হয়েছে আর কি। তো এইসব কাজের জন্যই ওই অ্যামাউন্টটা ছিল আর কি আমাদের হেডমিস্ট্রেসের ঘরে। তো কাকু তা পাহারা দিত, এবং মানে সামার ভ্যাকেশন বা দুর্গা পুজোর ছুটি এই সেই টাইমে এই ব্যাপারটা ঘটে। এবং খুব সেই সময় আমি সেই জায়গা মানে যেদিনকে কাকু মারা যায় ঠিক তারপরের দিন পুলিশ পুলিশ এসেছিল, এবং আমার ঠিক সেই পাড়া, আমার বাড়ির থেকে স্কুল খুবই কাছে, এবং সেম পাড়াতে মানে স্কুলের একদম পাশেই আমি পড়তে যেতাম, টিউশন ছিল আমার ইংলিশ টিউশন। তো সেখানে ফেরার সময় দেখতে পাই যে পুলিশ, এবং পরে জানতে পারি এরকম ঘটনা যে কাকু মারা গেছে। তো কিন্তু কাকু মানে একদমই হার্মফুল ছিল না বা সেরকম কিছু ছিল না, কিন্তু কাকু ওরকম রাউন্ড দিত প্রত্যেকটা ফ্লোরে এবং ঘুরতো এবং দেখতো যে কোনো বাচ্চা থেকে গেছে কিনা, কারণ অনেকের অনেক সময় এরকম প্রবলেম হয়ে যায়। তো তিনটে তালাতে তো মানে তিনটে তলাতে তো তালা দেওয়া হয়, তার জন্য যেহেতু ফার্স্টে ওই ব্যাপারটা ছিল না, ওই সিঁড়িটা ছিল না, সেই কারণবশত কাকু ঘুরতো যে প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা রুমে চেক করতো যে কেউ আছে কিনা। তো হতে পারে যে হতে পারে মানে এটা আমার একটা থিঙ্কিং যে হতে পারে যে কাকু মানে আমাকে ফেলে দেওয়ার কোন রকমের উদ্দেশ্য ছিল না হয়তো, বাট মানে আমি এটা খুব মানে কি বলবো ফিলিংটা খুব আমার স্ট্রং ছিল যে সামহাও কেউ একটা খুব জোরে আর কি আসছে, মানে ধেয়ে আসা যেটাকে বলে। তো আমি মানে তাড়াতাড়ি দ্রুত নেমে গেছি এবং একটা হাওয়া আমাকে পুশ করেছে যে মানে নামার জন্য বা হোয়াটএভার, সে কারণটা আমি বলতে পারবো না। এবং কিছু একটা গিয়ে মানে আমার পিছনের ব্যাগ মানে পিছন কাঁধের সাইড থেকে ব্যাগের ওখান থেকে গিয়ে যে ওই সিঁড়ির প্যাসেজে মানে দাঁড়ালো, সেখানে স্পষ্ট বুঝতে পারলাম আমি কোনো দিকেই তাকাইনি এবং নেমে গেছি সঙ্গে সঙ্গে। এবং লেট হচ্ছে বলে আমার ফ্রেন্ড দোতলা দিয়ে দাঁড়িয়ে ছিল, তো বললো কি রে তো দেরি হলো, নাথিং। তো এটা একটা আমার সাথে মানে ঘটেছিল এবং জানি না এখনো যেটা কি আদেও। তো থ্যাংক ইউ শোনার জন্য এবং শেয়ার করেন, ভালো লাগবে।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় রাত 1:10 শুনছেন রেডিও ফুটবি এফএম, আমি রাসেল আসি সাথে এবং চলছে ভূত এফএম। আর আমাদের সঙ্গে আমাদের নেক্সট অতিথিরা অলরেডি জয়েন করে ফেলেছেন, তার আগে একবার ছোট্ট করে জানিয়ে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @radiofutbi.fm, which is bhwtfm@radioifyt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আর যারা আমাদের ফেসবুক পেজে জয়েন করতে চান বা আমাদের পোস্টের নিচে লাইক দিতে চান, কমেন্ট করতে চান বা শেয়ার করতে চান, তারা চলে আসেন www.facebook.com/radiofutbi and www.facebook.com/bhutfm.rasel। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি চলে যাব আমাদের আরও একজন নতুন অতিথির কাছে এবং তার কাছ থেকে ঘটনা শুনবো। তবে তার পরেই আমরা কমেন্টগুলো পড়ি। আমরা চলে যাই শুরুতেই ঘটনায় এবং ঘটনা শুনে আসার পরে আমরা কিছু কমেন্ট পড়ব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব।
জি রাসেল ভাই, আমার নাম তুষার আহমেদ ইমন, আমি এখন তো ঢাকা কলেজে পড়ছি।
জি,
তো আমি যে ঘটনাটা বলছি রাসেল ভাই সেটা ঘটেছে 2008 সালে। জি, ঘটনাটা ঘটেছে সিরাজগঞ্জে, আমার দেশের বাড়ি। তো ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে আমার বাবা মারা যাওয়ার পর, এবং আমার বাবার সাথে কোনোভাবে হয়তো রিলেটেড, ঘটনাটা বললেই বোঝা যাবে। তো রাসেল ভাই, ঘটনাটা ঘটেছে 2008 সালে, আমার বাবা মারা যাওয়ার ঠিক 1 থেকে 1.5 মাস পর।
আচ্ছা।
এবং ঘটেছে আমার মেজো বোনের সাথে ঘটনাটা। তো ঘটনাটা যেটা ছিল রাসেল ভাই, যে আমার বাবা কিন্তু স্বাভাবিকভাবে মারা গেছে, অসুস্থ হয়ে হসপিটালে মারা গেছে। তো কিন্তু কিভাবে রিলেটেড সেটা অ্যাকচুয়ালি আমাদের জানার বাইরে। তো রাসেল ভাই, একদিন আমার মেজো বোন তো হঠাৎ করে মানে আমাদের বাসাটা অনেক বড়, 18 ডিসিমালের একটা বাড়ি। তো বাসাটা নেওয়া হয়েছে অনেক আগে, মানে আমাদের বাড়ি ছিল মূলত আগে টাঙ্গাইল। তো ওখান থেকে চলে আসার পর এখানে যখন বাড়ি করে তখন বাড়িটা মানে বলে রাখা ভালো যে পুরো বাড়িটা আর কি জঙ্গলে আবৃত ছিল, কোনো বাড়ি ঘর ওইদিকে ছিল না। তো আসার পর যেটা মানে ওই দিকের লোকজন বলতো যে অ্যাকচুয়ালি জায়গাটা ভালো না।
আচ্ছা।
জায়গাটাতে মানে ভূতচুত আছে বা জিন টিন এই ধরনের কথা আর কি চলতো। তো যাই হোক, আমার মা খুব সাহসী, তো ওনার সাহসের উপর ভর করেই আর কি ওখানে বাড়িটা নেওয়া হয়। তো যখন প্রথম প্রথম বাড়িটা নেয় তখন জঙ্গল টঙ্গল আমরাই পরিষ্কার করেছি, মানে বাবা মাই ওগুলো ঠিকঠাক করে ঘর বাড়ি তোলা হয়। তবে বাড়িটা নেওয়ার পর প্রথম প্রথম অনেক কিছু আমার মা দেখেছে, এটা আমার মায়ের কাছে শুনেছি, যে হয়তো আকাশ দিয়ে কিছু একটা উড়ে যাচ্ছে বা আলো জ্বলছে দূরে জঙ্গলে। জি জি, আমার মাই দেখেছে। তো এরপরে হঠাৎ করে মানে আস্তে আস্তে এগুলো বিলীন হয়ে যায়, এগুলো আর দেখা হয় না। কিন্তু আমার বাবা মা যাওয়ার পর যেটা হয়, ওই বললাম 1.5 মাস পর, তো তখন মানে আমাদের যে বিল্ডিংটা, বিল্ডিং থেকে বের হয়ে টিউবওয়েল পাড়ে পানি আনতে যেতে হয় টিউবওয়েলে। তো টিউবওয়েল পাড়টা একটু দূরে আমাদের বিল্ডিং থেকে। তো বের হয়ে মানে আমার আপু পানি আনার জন্য, মানে আমরা রাতে ডিনার করবো, তো এই জন্য আপু আর কি পানি আনতে যাচ্ছে বাইরে। গ্রাম এলাকায় কিন্তু টিউবওয়েলের পানিটা আসলে খাওয়া হয়। তো টিউবওয়েলের পানি আনতে যাওয়ার সময় মানে গেছে, যাওয়ার পর মানে হঠাৎ করে কিছু শব্দ পাচ্ছে, অদ্ভুত বিকট রকমের আওয়াজ পাচ্ছে। তো আপু আর কি চারপাশে তাকাচ্ছে যে আওয়াজটা কোথা থেকে আসছে। তো প্রথমবার তাকানোর পর আপু আসলে কিছু দেখতে পাচ্ছে না যে আওয়াজটা আসলে কোথা থেকে আসছে। তো একটু পরে আবার আওয়াজ আসছে, আপু আবার আশেপাশে তাকাচ্ছে, কিন্তু রাসেল ভাই কিছুই দেখতে পাচ্ছে না। তো হঠাৎ করে আপুর নাম ধরে ডাকাসে, সুলতানা। আবার আপুর নাম সুলতানা, তো সুলতানা বলে ডাকাসে। তো যখন ডাকটা আসে তখন আপু ওই পাশে তাকায়, মানে আমাদের যে টিউবওয়েল পাড়টা তার ঠিক সামনে একটা বড় পুকুর ছিল, পুকুরটার অপর পাশে আবার একটা গ্রাম আছে। তো পুকুরটার চারপাশে অনেক বাঁশঝাড় শাল গাছ, মানে অনেক ঝোপঝাড়পূর্ণ আর কি।
আচ্ছা,
তো আপু ওই পুকুরের দিকে তাকায়। তো পুকুরের দিকে তাকিয়ে যেটা হঠাৎ করে দেখতে পায় যে একটা লম্বা চূড়া লোক, তো সাদা কাপড় টাপড় পরা, জুব্বা টুব্বা পরা, যেভাবে আর কি হুজুর বেশের লোকজন থাকে ওইভাবে।
আচ্ছা,
তো আপু হঠাৎ করে দিকে তাকিয়ে একটু থমকে যায়। তো আপু যেটা মানে অবাক করার মতো বিষয় যে লক্ষ্য করে, ওই চেহারাটা ছিল আমার বাবার চেহারার মতো, আমার আব্বুর চেহারার মতো।
আচ্ছা,
তো কিন্তু আরেকটা যেটা বিষয় সেটা হলো ওই অবাকটা পুরুষ মানুষের ছিল, কিন্তু তাতে শাড়ি পরা, মানে চুড়ি পরা ছিল, হাতে চুড়ি পরা ছিল লাল, এবং ঠোঁটে লিপস্টিক দেওয়া ছিল। তো এই ধরনের কিছু লক্ষ্য করে, তো যেটা লক্ষ্য করে যে আপুকে ডাকছিল এই বলে যে সুলতানা আয় আয় সুলতানা, এইরকম সুর করে ডাকতেছিল এবং আওয়াজটা খুব জোরে হচ্ছিল, কিন্তু আমরা কেউ এই সাউন্ডটা শুনতে পাইনি। ঘরটা পাশে কিন্তু আমরা কেউ সাউন্ডটা শুনতে পাইনি। তো এবং হাত বাড়িয়ে ডাকছিল যে আয় আয়, হাত দিয়ে ডাকছিল। তো এই জিনিসটা দেখার পরে আপু মানে ভয় পেয়ে এক চিৎকার দিয়ে মানে ঘরে ঢুকে পড়ে, এবং ওখান থেকে কিভাবে আসে জকটক ফেলে দিয়ে ঘরে ঢুকে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়।
আচ্ছা,
তো তখন আম্মু তো আপুর সাথে বাইরে যায়, আম্মু খেয়াল টেয়াল করে, তো আম্মু কিছু দেখতে পায় না। তো ঘটনাটা আসলে এখানে শেষ হলে পারত, কিন্তু এর ঠিক চার পাঁচ দিন পর বা সপ্তাহখানেক পর আবার ঠিক একইভাবে যখন আপু পানি আনতে যায়, আবারও পানি আনতে যায়। কিছুদিন তো আপুর সাথে আমার ছোট আপু আম্মু এরা বাইরে যায় ভয়ের কারণে, কিন্তু কিছুদিন পর হঠাৎ করে আবার যখন আপু বাইরে বের হয় তখন আবারও আপু এরকম সাউন্ড শুনতে পায়। যখন সাউন্ডটা শুনতে পায় তখন আপু ওই পুকুরের দিকে তাকায় যে হয়তো ওখান থেকে আবার ডাকটা আসছে, কিন্তু আপু ওখানে তাকিয়ে কোনো কিছু শুনতে পায় না। তো আপু ভাবে যেহেতু আগে একদিন দেখেছি, ওটা ভ্রম হতে পারে আমার। কিন্তু কিছুক্ষণ পর যখন আবার ডাক আসে তখন আপু বুঝতে পারে যে না, সামথিং রং, জি কিছু একটা ভুল না আমার, এটা কিছু একটা ঘটছে। তো আপু আশেপাশে তাকিয়ে কিছু পায় না, তো আপু আবার ভাবে নিশ্চয়ই ভুল, আমার ভ্রম। কিন্তু যখন ভালোভাবে আবার ওই নামটা ধরে ডাক আসে সুলতানা, তখন আপু উপর দিকে তাকায়, কারণ সাউন্ডটা আসতেছিল উপর দিক থেকে। তো আগেই বলেছি টিউবওয়েল পাড়ের কিছু মানে একটু পাশে আমাদের বিল্ডিংটা, তো বিল্ডিং এর যে ছাদটা, তো ছাদের উপর থেকে ডাকটা আসছিল। তো ছাদের উপরে আসলে যখন আমার আপু তাকায় তখন আপু দেখতে পায় যে ছাদে পা ঝুলিয়ে ওই সেম অবয়বটা, হাতে ছুরি পরে লিপস্টিক নিয়ে এবং আমার বাবার মতো চেহারা। তো এটা আপু দেখে, দেখার পর ওই দিন পা ঝুলে পা ঝুলাচ্ছিল, মানে যেভাবে আর কি শয়তান টাইপের কিছু থাকে আমরা যেটা শুনি আর কি, যে হাসছিল এবং পা ঝুলিয়ে ঝুলিয়ে আপুকে হাত বেড়ে ডাকছিল, আয় সুলতানা তোকে নিয়ে যাব, আয় তুই আমার সাথে, এই বলে ডাকছিল। তো আপু তখনও প্রচন্ড রকমের ভয় পায়, প্রচন্ড রকমের ভয় পেয়ে আপু মানে আবারও ওইভাবে ভয় পেয়ে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরে। তো যেটা হয় যে এটা শুধু আমাদের সাথে না, আমাদের পাশের বাড়িতে একটা হয়েছিল, আমি যেটা জানি যে আমাদের পাশের বাড়িতে মানে এক মাসুম ভাই নামে একটা ভাই ছিল, তো ওনার মা এই মাসুম ভাইকেও মারা যাওয়ার ঠিক এক মাস পরে এভাবে দেখে। তো ঘটনাটা অ্যাকচুয়ালি এরিয়া রিলেটেড আমরা যেটা ভেবে নিয়েছি তারপরে, কারণ আমাদের বাড়ির আশেপাশেই যারা মারা যাচ্ছে তাদের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে মারা যাওয়ার এক দুই মাস পরে তাদের অবয়বটা, তবে ভিন্ন গঠনে সেটা দেখা যাচ্ছে।
আচ্ছা,
তো এটা দেখার পরে আপু তো প্রচুর কান্নাকাটি করছে এবং ভয়টা যাচ্ছে না, কারণ একের পর এক দুদিন ঘটেছে, এক ভয়ের উপর আর একটা ভয়। তো আম্মু তখন ভাবলো যে এভাবে আসলে থাকা যায় না, তো ভয় নিয়ে তো আমার একটা হুজুরকে ডাকে, হাজিজকারী নাম ছিল ওনার আমার এলাকায়। তো ওনাকে ডাকার পর যেটা হয় যে উনি আসে, আসার পরে বলে যে এটা জিন টিন ছিল বা মারা যাওয়ার পরে এটা অনেকেই দেখে থাকে, উনি এই ধরনের ধারণা দেয়, কনসেপ্ট দেয়। তো উনি তখন একটা মানে গ্লাস নিয়ে পানি পরে দেয় কিছু, একটা তাবিজ দেয় আর কিছু পানি পরে দেয় খেতে বলে, এবং ঘরের চারপাশে ওটা ছিটিয়ে দিতে বলে। তো তারপরে ঘরের চারপাশে ওটা ছিটিয়ে দেওয়া হয় এবং আপুকে পানিটা খাওয়ানো হয়, আপুকে তাবিজও দেওয়া হয় যেটা গ্রামের হুজুর টুজুর দিয়ে থাকে। তো তারপর থেকে আপু আর ওই ওরকম অবয়ব কিছু দেখেনি, তবে আপুর একটা সমস্যা বরাবরই হচ্ছে এবং এখনো সেটা হয়, সেটা হলো যে আপু এটা ঘুমানোর সাথে রিলেটেড, কাত হয়ে শুতে পারে না, উপর হয়ে যদি উপর হয়ে শুতে পারে না, কাত হয়ে শুতে হয়। যদি উপর হয়ে শোয় তাহলে আপু চোখের সামনে একটা মারাত্মক ভয়ঙ্কর অভাব দেখে, যে অভাবটা অনেক বেশি লম্বা, জুবা টুবা পরা এবং বড় পাঞ্জাবি টাঞ্জাবি পরা। তো আপুর ভয়টা এখন ওই ভয় থেকে হয়েছে কিনা সেটা আমরা জানি না, তবে এখনো ওই ভয়টা কাজ করে এবং ওই উপর হয়ে শুলেই ওই জিনিসটা দেখতে পায় রাসেল ভাই। এটা ছিল আমার ফার্স্ট স্টোরি।
থ্যাংক ইউ সো মাচ আপনার প্রথম ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমি যেরকম বলেছিলাম ঠিক সেরকম ভাবে কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই আমাদের ফেসবুকের পেজগুলো থেকে, এবং আশা করছি যে আপনারা আমাদের সাথেই আছেন। আমি দেখতে পাচ্ছি রৌফ ইসলাম আমাদের সাথে রাজশাহী থেকে শুনছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার সাইদুর রহমান আছেন এবং কি বলছেন হার্ট বিট বেড়ে যাচ্ছে রাসেল ভাই, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাজমুল খন্দকার, এছাড়াও জুবায়ের আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ফারাবি আহমেদ, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শিমুল নাটোর থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এই মুহূর্তে জিরান হাস আচ্ছা আমাদের সাথে আছেন, এম ডি শাহিন আহমেদ তিনি দুবাই থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, আমাদের সঙ্গে আছেন লাবিব মুবাসির, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জামাল হাওলাদার, আমাদের সঙ্গে আছেন ওমর ফারুক, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিস্টার ভিতুরাম, ওকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি ইয়াসিন সরফরাজ শাফিন, এবং খুব ভয় পাচ্ছেন তিনি সেটা জানিয়েছেন, আমাদের সঙ্গে আছেন এম ডি ইমন হাসান, আমাদের সঙ্গে আছেন নুরুজ্জামান নিশান, আমাদের সঙ্গে আছেন খায়রুল হাসান খায়রুজ্জামান, আমাদের সঙ্গে আছেন সাইফুল ইসলাম রোহান চট্টগ্রাম থেকে শুনছেন তিনি, এম ডি মাহমুদুর মাহমুদুর রহমান শুনছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন এম ডি সাগর হাওলাদার, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আরো অনেকে, আমাদের যে রেডিও ফুড ভূতাসমের যে পেজ সেই পেজ থেকে আমি শুনছিলাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা তাদের মধ্যে রেডিও ফুর্তি যে পেজ www.facebook.com/radiofurti সেই পেজ যারা কমেন্ট করছেন তাদের কমেন্ট আমি কিছুক্ষণের মধ্যে পড়ব, এবং আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যারা এই মুহূর্তে শুনছেন মাহমুদুর রহমান লিখছেন অ্যাপ অনেক বেটার, ওকে থ্যাংক ইউ সো মাচ। সৌমিক সেজান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন বিপ্লব হায়দার, আমাদের সঙ্গে আছেন এম ডি রাওহা, আমাদের সঙ্গে আছেন এস কে রিশাদ খান, অধরা তারা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই রেডিও ফুটি যে পেজটা, এবং আমি দেখতে পাচ্ছি বেল্লাল হুসাইন যেমন আমাদের সঙ্গে আছেন, পলক বর্মন আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাতার থেকে নাইম আহমদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিফাত, এছাড়াও আছেন তিনি রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে যে ঘটনাটি আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে এই মুহূর্তে, এবং এটি একটা ইমেইল, আশা করছি যে এই ইমেইলটাও আপনাদের আনন্দ দেবে, তো যেভাবে আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি ইমেইলটা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমি টি এম সালমান রাজশাহী থেকে লিখছি। সামনে আমার এইচএসসি পরীক্ষা হওয়ায় স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার এক আন্টির জীবনের নির্মম সত্য, যার প্রথম অংশ শুনেছি আন্টির মুখে এবং শেষটা প্রত্যক্ষ করেছি আমি নিজে। সঙ্গত কারণে কারো নাম প্রকাশ করছি না। আন্টি যখন ক্লাস এইটে পড়ে তখনই তার বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পরেই আন্টি হঠাৎ অসুস্থ হয়ে যান, কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাওয়া, খিচুড়ি হওয়া সহ নানা অনেক জটিলতা দেখা যায়। অনেক ডাক্তার দেখানোর পর যখন সমস্যা সমাধান হয় না এবং আন্টির অবস্থা খারাপ হতে থাকে, তখন একজন ভালো কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ আন্টিকে দেখে বলেন এইটা স্বাভাবিক অসুস্থতা না, তাই ডাক্তার দেখিয়ে বা ওষুধ খেয়ে কোনো লাভ নেই। তিনি বলেন আন্টিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং তার এক নিকট আত্মীয় করেছে কাজটি। এই কথা আঙ্কেল বিশ্বাস করতে নারাজ। তখন কবিরাজ বলেন যে বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে আপনি আপনার ঘরের দরজার নিচে খুঁড়ে দেখুন, একটা বোতল পাবেন, বোতলটা আমার কাছে নিয়ে আসবেন। এরপর কবিরাজের কথা অনুযায়ী বাড়িতে ফিরে আঙ্কেল ঘরের দরজার নিচু হয়ে খুঁড়ে একটা বোতল পান এবং বোতলটি কবিরাজের কাছে নিয়ে যান। বোতলের মধ্যে আন্টির শাড়ির
আঁচল থেকে কেটে নেওয়া এক টুকরো কাপড় পাওয়া যায়। সেখানে কুফরি কালাম লেখা ছিল। এরপর কবিরাজ সেটা পুড়িয়ে দেয় এবং আন্টি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কিন্তু আঙ্কেল কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিলেন না যে ব্ল্যাক ম্যাজিক তার কোনো আত্মীয় করেছে। সমস্যা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু হয়নি। এর কিছুদিন পর একদিন আন্টি ঘুমে থাকা অবস্থায় তার মাথা থেকে কিছু চুল কেটে নেওয়া হয় এবং সেটা করেছেই নিকট আত্মীয়। এবং এই ঘটনার পর আন্টি কিছু খেতে পারতেন না, কিছু খেলেই বমি হয়। দিন দিন আন্টির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয় এবং মাঝে মাঝে নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। প্রথমে পরিবারের সবাই এটিকে আন্টি প্রেগনেন্সি এবং পরবর্তীতে বুঝতে পারে যে না, আন্টি আসলে অসুস্থ। এরপর আন্টিকে সরাসরি কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ আন্টিকে দেখেন এবং বলেন যে অনেক দেরি করে ফেলেছ, তবে এখনো সময় আছে, আর দুই একদিন থাকলে তো আপনার স্ত্রী মারা যেত। কবিরাজের কথার কারণ জানতে চাইলে তিনি বলেন যে আন্টির নামে একটা বান দাফন করা হয়েছে। কবিরাজ সেই বানকে কিছুটা বলে উল্লেখ করে এবং বলেন যে বানটি কোন এক মানে কোন এক জায়গায় দাফন করা আছে। তিনি তো বেশ কিছু রিচুয়ালের মাধ্যমে জিন দ্বারা সেই বান উঠিয়ে আনলেন। এরপর আঙ্কেলের সামনে সেই বানটি খোলা হলো এবং বানটি কাপড়ের জড়ানো ছিল, কিছু শামুক, কচুরি পানা, একটা হাড়, কিছু পরিমাণ ছাই এবং সবগুলো এবং কিছু পরিমাণ সিঁদুর এবং আন্টির মাথার চুলও সেখানে পাওয়া যায়। শামুকগুলোর বেশিরভাগই ছিল মৃত এবং সবগুলো শামুকের মৃত্যু ঘটলে আন্টিও মারা যাবেন, ব্যাপারটা এরকমই ছিল। এরপর কবিরাজ বিভিন্ন ধরনের রিচুয়ালের মাধ্যমে সেই বানটি পুড়িয়ে দেন এবং আন্টিকে তাবিজ করে দেন এবং আন্টি এরপর কবিরাজের বেশ কিছু রিচুয়াল করেন এবং আঙ্কেলকে তার নিকট আত্মীয় নাম দেখান। কিন্তু আঙ্কেল কিছুতেই বিশ্বাস করেন না যে তার পরিবারের কেউ এমন জঘন্য কাজ করতে পারে। এরপর কবিরাজের দোয়া তাবিজ ধারণ করে কবিরাজের দেয়া তাবিজ ধারণ করে এবং তার পানি পড়া পান করে আন্টি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপর আন্টি বেশ অনেক দিন সুস্থ জীবন যাপন করেন, এর মধ্যে কোনো সমস্যা হয়নি। এক সময় আন্টি গর্ভবতী হন। সে সময় গর্ভের সন্তান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আঙ্কেল আন্টিকে নিয়ে কবিরাজের কাছে যান। কবিরাজ আন্টিকে একটি তাবিজ দেন এবং সেটিকে বেঁধে রাখতে বলেন। কিছুদিন খাওয়া এবং পান করার পূর্বে মানে সবসময় সব নিয়ম মেনে চলতে পারেন। এরপর কোনো সমস্যা হয়নি, গর্ভের সন্তান সুস্থভাবে স্বাভাবিকভাবে বাড়তে থাকে। ওইদিকে আন্টির গর্ভবতী হওয়ার খবর জানার পর তার সেই নিকট আত্মীয় আন্টির গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য আন্টিকে আবারও কুফরি মন্ত্রসিদ্ধ পানি পান করায়। কিন্তু তিনি বিসমিল্লা বলে পানি পান করার ফলে সেই পানি দিয়ে খারাপ কিছু হয় না এবং এভাবে গর্ভের সন্তানের কোনো ক্ষতি করতে পারে না সেই জিন। নির্দিষ্ট সময়ে আন্টি মানে বাচ্চা ডেলিভারির সময় হয় এবং অনেক চেষ্টা করেও বাচ্চাকে ভূমিষ্ঠ করানো যায় না। আন্টিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে পরীক্ষা করে দেখানো হয়। বাচ্চার অবস্থান এবং আন্টির শারীরিক অবস্থা একদম স্বাভাবিক এবং বাচ্চা ভূমিষ্ঠ হবার মানে পুরোপুরি অনুকূলে। এরপর সন্তান ভূমিষ্ঠ হচ্ছেন এবং আন্টির মানে অসুস্থতা বেড়েই যাচ্ছে। এই অবস্থায় আঙ্কেল কবিরাজের স্বর্ণাপন্ন হন এবং কবিরাজ চালানকৃত জিনের মাধ্যমে জিনের জন্য তিনি বলেন যে চালানকৃত জিনের জন্য সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। তিনি আঙ্কেলকে বলেন যে তাবিজ এবং পানি পড়া দেন এবং তাবিজগুলোর একটি তিনি কোমরে বা পেটে এবং দুইটা তিনি বিভিন্ন জায়গায় বাঁধতে বলেন এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাবিজগুলো খুলে পুকুর বা নদীতে ফেলে দিতে পারেন। এছাড়া তিনি সন্তানের জন্য একটি তাবিজ দেন। কবিরাজের কথা অনুযায়ী আন্টির সাথে ওই তাবিজগুলো বেঁধে দেওয়া হয় এবং সন্তান এরপরও সন্তান ভূমিষ্ঠ হয় না এবং সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মা ও গর্ভের সন্তানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে মা ও সন্তানের সুস্থতার কথা ভেবে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী আন্টির সন্তান পৃথিবীর আলো দেখে। এরপর কবিরাজের দেওয়া তাবিজ বাচ্চার হাতে বেঁধে দেওয়া হয়। সমস্যার সাময়িক সমাধান হয়। পরবর্তীতে স্ত্রী এবং সন্তানের সুরক্ষার কথা ভেবে আঙ্কেল বেশ কয়েকজন কবিরাজ এবং হুজুরের স্মরণাপন্ন হন আর ওনারা প্রত্যেকেই বলেন আন্টিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরপরও আঙ্কেল পুরোপুরি বিশ্বাস করে না, কিন্তু আঙ্কেলের অবিশ্বাস বিশ্বাসে পরিণত হয় যখন তিনি দেখেন তার নিকট আত্মীয়গুলোর অনেকগুলো জিন চালন করে মানে জিন চালান করা হয়েছে এবং আন্টির পেটে অসম্ভব জ্বালা পোড়া করতো সেই সময় এবং পেটের ভেতরে লোহার পেরেক ঢুকে দেওয়ার মতো যন্ত্রণা হতো। আন্টি কিছু খেতে পারতো না। তখন আঙ্কেল একজন বড় হুজুরের সন্ধান পান এবং তার কাছে আন্টিকে নিয়ে যান এবং হুজুর বিভিন্ন ধরনের রিচুয়ালের মাধ্যমে আন্টির পেট থেকে কয়লাশ, চুল, সিঁদুর এবং একটি তাবিজ বের করে আনেন। এবং একটি কাঁসার থালায় বেশ কিছু কাঁচা দুধ দিয়ে কিছু রিচুয়াল সম্পন্ন করেন এবং থালাটি আঙ্কেলের সামনে রাখেন। সেই এবং এরপর থেকে পেট থেকে বের করা তাবিজটি থালার রাখা দুধের মধ্যে ফেলে দেন। সেখানে সেটা ফুটে ওঠে এবং আঙ্কেল সেই নিকটাত্মীয়র মুখমণ্ডল ছবি দেখতে পান এবং তখন তার অবিশ্বাস করার কোনো কারণ থাকে না। হুজুর আন্টিকে কিছু তাবিজ দেন এবং একটুকরো মানে কিছু একটা আয়াত লিখে দেন কাগজে এবং তার সেই সমস্যা ভালো হয়ে যায় এরপর থেকে। এবং তাদের নিজের নিকট আত্মীয়দের আত্মীয় আন্টি সুখ শান্তি সহ্য করতে পারে না, তাই বিভিন্নভাবে একের পর এক বিভিন্ন ধরনের ক্ষতি করতে থাকে এবং হুজুর একটি সমস্যার সমাধান করলে পুনরায় আরো একটি সমস্যার সমাধান হয়। এভাবে ব্ল্যাক ম্যাজিকের সাথে লড়াই করতে করতে এক সময় আন্টি আমাদের ছেড়ে চলে যান। আন্টি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্ল্যাক ম্যাজিকের যন্ত্রণা ভোগ করেছেন। আপনারা সকলে আমার আন্টির জন্য দোয়া করবেন যেন তিনি জান্নাতবাসী হন। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। টিএম সালমান, তেরোখাদিয়া, রাজশাহী। আমি পড়লাম ঘটনাটা, আশা করছি আপনাদের ঘটনা ভালো লেগেছে। আমাদের সাথে আরো একজন অতিথি আছেন, আমরা এখন তার কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আপনি তার আগে বলবেন যে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আহমেদ ইসা বনানে থেকে এসেছি।
ওকে,
আমি যে ঘটনাটা এখন শেয়ার করব, ঘটনা 2016 সালে, যেটা আমার গ্রামের বাড়ি রাজবাড়িতে হয়েছে। আমি যখন ক্লাস টেনে পড়ালেখা করি, তো সামনে আমার এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমি হোস্টেলে যাই। তো হোস্টেলের দিনগুলো বেশ ভালোই কাটছিল। তো ভাইয়া, কোনো এক রাতে পড়ালেখার কাজ শেষ করে ভাইয়া আমি ঘুমোতে গেছি, বাট কিছুক্ষণ ঘুমানোর পরে হঠাৎ করে আমার ঘুমটা ভাইয়া ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার কারণ ছিল যে ভাইয়া, আমার রুমের সামনে খেলার মাঠ, সেখানে মনে হচ্ছিল কিছু মানুষ, তেমন আমি বলতে চাচ্ছি যে আমার হোস্টেলের ছেলেরা দুষ্টামি করছিল। তো আমি এই ভেবে ওদেরকে একটু রাগারাগি করে আমি দরজা খুলে বাহিরে আসলাম, বাট বাহিরে এসে ভাইয়া আমি কিছুই দেখতে পেলাম না। তো আমি পুনরায় আবার আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে আছি, বাট ঘুম আসছিল না। তো 10-15 মিনিট পরে ভাইয়া সেম ওই একই কাহিনী। তো আমি এবার বেশি রাগান্বিত হয়ে লাঠি নিয়ে বের হলাম, ওদেরকে একটু মার দিব। বাট বের হয়ে দেখি ভাইয়া, যেমন কিছু লোক সেখানে খেলাধুলা করছিল। যে
আপনার মূল ঘটনাটা বলেন, কি হয়েছিল আপনার সাথে
ভাইয়া? তো
ভাইয়া ভয় পেয়েছিলেন কোন সাথে, কি ঘটনা ঘটেছিল? নার্ভাস মনে হচ্ছে। হ্যাঁ, আপনি আপনার যে আপনার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা আপনি আমাদের একটু বলুন।
জি ভাইয়া, তখন ভাইয়া আমি দেখলাম যে লোকগুলো আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যে আমি তাদের কোন একটা ক্ষতি করে ফেলছি। লোকগুলাকে আমি যখন তাদের দিকে এগিয়ে যাচ্ছিলাম লাঠি নিয়ে, তো দেখলাম যে তারা আমার দিকে তাকিয়ে আছে খুব ভয়ানক ভাবে, এবং তারা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে দৌড়ে পালাচ্ছে। আমি তাদের কাউকে দেখলাম যে যে তারা পালিয়ে যাচ্ছে, বাট তাদের পাটা ভাইয়া নিচে ছিল না।
আচ্ছা, আপনি এমনিতে আপনার বাসায় বা কোনো জায়গায় কোনোদিন কোনো কিছু দেখেছেন?
না ভাইয়া, আমি বাসায় কখনো কিছু দেখিনি, বাট ওই হোস্টেলেই আমার প্রথম।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমি আপনি আর কিছু বলতে চান? আমার মনে হয় যে আমার মনে হচ্ছে আপনি একটু নার্ভাস, এই জন্য আমি আপনাকে বলছি।
না ভাইয়া, ঠিক আছে।
হ্যাঁ,
তো ভাইয়া এভাবে কিছুদিন পার হওয়ার পরে ভাইয়া,
মানে আপনার সেকেন্ড ঘটনাটা কিভাবে ঘটলো, কি হয়েছিল আপনার সেটা বলেন।
সেকেন্ড ঘটনা ভাইয়া, আমি কোনো এক রাতে ঘুমোচ্ছিলাম, তো ঘুমানোর সময় দেখলাম যে কোনো এক লোক আমার দরজা ভেদ করে যে আমার পাশে এসে বসলো। বাট পাশে এসে বসার পরে আমার মাথায় হাত বোলাচ্ছে, বাট আমি ওই লোকটিকে ভাইয়া আমার মনে হচ্ছে যে আমি আগে কখনো দেখিনি, আমার মনে হচ্ছে যে আমি দেখেছি, বাট আমি তাকে কেস করতে পারতেছি না। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে ভাইয়া, সে এভাবে রেগুলারলি মাঝে মধ্যে আমার সাথে এভাবে আচরণ করত, আসতো আমার কাছে। তো এর মধ্যে একদিন ভাইয়া, তখন শীতের দিন চলে আসলো, শীতের দিন, সে একদিন সেম ভাবে আমার দরজা ভেদ করে আমার কাছে চলে আসছে, বাট আমার পাশে এসে বসছে এবং আমার মাথায় হাত ধোলাচ্ছে।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার সেকেন্ড ঘটনাটা বলবেন ছোট্ট করে, সময় আমাদের খুব কম। কোথা থেকে এসেছেন, নামটা একবার বলবেন প্লিজ?
জি ভাইয়া, আমি নাম তুষার আহমেদ ইমন, আমি ঢাকা কলেজের ছাত্র, ধানমন্ডিতে থাকি।
জি প্লিজ।
তো ভাইয়া, আমি দ্বিতীয় যে গল্পটা বলতে চাচ্ছি সেটিও ঘটেছে আমার নিজের দেশে, নিজের জেলায়, সিরাজগঞ্জে। তো এটা ঘটেছে রাসেল ভাই আমার ছোট বোনের সাথে। তো যেটা ঘটেছে আমার ছোট বোনের সাথে, তো আমার ছোট বোনের কোচিং ছিল আমার পাশের গ্রামে। তো ও যে টিচারের কাছে কোচিং করতো, সে টিচারের বাসায় যে রাস্তা দিয়ে যেতে হয় ওই রাস্তার মাঝখানে একটা কবরস্থান পড়ে। তো প্রতিদিন ওখান দিয়ে যেতে হয়। তো এর আগে কখনো কোনো সমস্যা হয়নি। তো হঠাৎ করে একদিন যাচ্ছিল কবরস্থানের ওখান দিয়ে, তো রাসেল ভাই যেটা গ্রাম এলাকায় যেটা প্রচলিত আছে যে সুগন্ধি মেখে কবরস্থানের পাশ দিয়ে বা এ ধরনের কোনো জায়গা দিয়ে যেতে নেই, তাহলে নাকি ওইটার প্রতি মানে জিন জাতি বা এ ধরনের ভূত প্রেত আমরা যাই বলি না কেন, এটাদের একটা আকর্ষণ থাকে, এটা প্রচলিত আছে। তো আমার বোন ওই দিন খুব ভালোভাবে যাই হোক সুগন্ধিটাও মেখেছিল, তো সেন্ট বডি স্প্রে করেছিল। তো যাচ্ছিল, যাওয়ার পর সে প্রাইভেটে গেছে এবং কোচিংটাও কমপ্লিট করেছে। করার পর ভর দুপুরে সে গিয়েছিল, করার পর সে সন্ধ্যার দিকে বাসায়, সন্ধ্যার একটু আগে বিকেলের দিকে বাসায় ফিরে আসে। তো বাসায় ফিরে আসার আসার পর আমরা যেটা বুঝতে পারি যে সামথিং রং, মানে কিছু একটা ঠিক নেই। তো তখন মানে জিনিসটা এইভাবে ঘটতেছিল যে আমরা খেতে বসেছি, তো আম্মা বলছে তুই খেতে আয়, কিন্তু সে কোনো কথা বলছে না, আমরা যাই বলছি না কেন তার কোনো উত্তর পাচ্ছি না, কিন্তু তুই এখানে আয়। তখন সে জাস্ট তাকাচ্ছে আমাদের দিকে, তাকে মুখটা ঘুরিয়ে নিচ্ছে, কোনো কথা বলছে না। তো রাসেল ভাই এরকম হওয়ার পরে তো হঠাৎ করে রাতে তার অস্বস্তি বোধ হচ্ছে। তো সে বলছে আমার ভালো লাগছে না। তো ভালো লাগছে না, আম্মা বলছে মাথা ব্যথা বা জ্বর টর আসছে এটা ভেবে। তো আম্মা হচ্ছে মাথা ব্যথা হঠাৎ করে কে কেন মাথা ব্যথা। তো আম্মা একটু, আমার আম্মা আবার মানে নামাজ কালামের প্রতি অনেকটা দায়িত্ববান এবং সে মানে অনেক হাদিস টাদিস জানালো। তো সে আর কি কোরআনে কিছু দোয়া টোয়া পড়ে আপুকে ফুদায় যে মাথা ব্যথা যাতে ঠিক হয়ে যায়। তো যেটা দেখা যায় যে তার মাথা ব্যথা তো ঠিক হয় না, বরং সে কিছু অদ্ভুত রকমের আচরণ করতে থাকে এবং তার মানে সে হাসতে থাকে, হঠাৎ করে হাসতে থাকে এবং হাসতে হাসতে হঠাৎ করে কাঁদতে শুরু করে। এবং হাসিটা ছিল রাসেল ভাই খুবই বিকট এবং অদ্ভুত আকারের, মানে যেভাবে একটা স্বাভাবিক মানুষ আর কি হাসে না, এরকম হাসি ছিল। এবং হাসতে হাসতে কান্না করছে এবং কান্না করতে করতেই হাসি দিচ্ছে। তো এরকম এরকম হওয়ার পর তো হঠাৎ করে মানে আমার আম্মা বললো যে কি রে তুই তুই এভাবে সাহস করে আসিস, আমার বাসায় তুই এসছিস, মানে আম্মা বুঝতে পেরেছে। তখন আমাকে ডাক দিল, আমার মেজবাবুকে ডাক দিল। ডাক দেওয়ার পরে এখন বাসায় আসার পরে মানে আমাদের রুমে আসার পরে তখন আম্মু বললো যে তোরা একটু থাক, আমি অজু করে আসি। তো আম্মু অজু করে এসে পানি টানি পরে ফু দিল এবং আপুকেও দোয়া কালাম পরে ফু দিচ্ছে। তো যেটা হলো কি যে দোয়া কালাম পরে ফু দেওয়ার পরে আপুর ঠিক হওয়ার বদলে সে আরো উগ্র আচরণ করতে শুরু করলো, উগ্র আচরণ করতে শুরু করলো এবং সে অনেক চিৎকার চেঁচামেচি করছে, মরে গেলাম মরে গেলাম বলছে। তো তারপরে আম্মু যেটা করলো যে আমাদের ওখানে অমাবস্যার দিনে তেল তোলা হয়, মানে পাশের বাড়ির খুজুর তেল তোলা অমাবস্যার দিনে মানে মাটির নিচ থেকে, তো ওইটা দিয়ে আম্মু হলো আপুকে ইয়াটিয়া মানে দিল। দেন দেওয়ার পরে আপু তারপরে স্বাভাবিক ফিরে এসলো। তো ওই দিন আর কি মারাই যাচ্ছিল এই অবস্থা থেকে আপু আর কি ফিরে এসছে এবং তার মানে ওটা ঠিক হয়ে গেছে। রাসেল ভাই যেটা হয়েছে যে রাত তিনটার দিকে ছাড়ানোর পর, রাত তিনটার দিকে ট্রেনের চালার উপর প্রচন্ড শব্দ হচ্ছিল, হওয়ার পর মানে আম্মু তখন আমাদেরকে ডাক দিল এবং বললো যে তার মানে দেখ যেটা আমি রাত দেড়টার দিকে যেটা ছাড়িয়ে দিচ্ছি ওটাই শব্দ করছিল, কারণ চীনের চালা ঘটছিল, ওটার উপরে কোনো মানে গাছ টাছ ছিল না, শব্দ হওয়ার কোনো কথাই না, কিন্তু প্রচুর পরিমাণ শব্দ হচ্ছিল। তো রাসেল ভাই ছোট অবশ্যতে এটাই ঘটে, এটাই ছিল আমার সাথে।
থ্যাংক ইউ সো মাচ, আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এমডি হৃদয় হাসান হাসিব লিখেছেন, আজকে তার কাছে অনেক ভয় লাগছে। এমডি তামিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সেলিম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সেলিম হোসেন রাজ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহাবুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন ইয়ামিন ইলান, আমাদের সঙ্গে আছেন বিশাল বৈরাগী রাজীব, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সেজান ওয়াহিদ, আমাদের সঙ্গে আছেন রাকিব হাসান, আছেন আমাদের সঙ্গে সাদিয়া নওরিন, আছেন আমাদের সঙ্গে শাহরিয়ার, এছাড়াও রক নয়ন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তানহা তাবাসুম রিয়া, আছেন আমাদের সঙ্গে কাজী ইসমাইল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সালহা, আমাদের সঙ্গে আছেন আবদুল্লাহ জেমস দিদার, আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাকেশ দেব, আমাদের সঙ্গে আছেন সঞ্জিদা পারভিন রিয়া, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ঈশিকা আলবিনা বৃষ্টি, আমাদের সঙ্গে আছেন সৈকত অর্ণব, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অর্পা অর্পা খুশানি আমাদের সঙ্গে তিনি আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এমডি আকিব মুন্না আমাদের সঙ্গে আছেন, সৌরভ তালুকদার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি শাওন খান, আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন রেডিও ফুর্তির পেজে। আমাদের সঙ্গে যে ভূত এফএম এর পেজটা, সেই পেজেও আমাদের অনেকে এই মুহূর্তে আছেন এবং কমেন্ট করে যাচ্ছেন, লাইক দিচ্ছেন, শেয়ার করছেন আমাদের পোস্ট। এবং তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন সামিদ, আমাদের সঙ্গে আছেন এমডি ইফতি হাসান, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সঙ্গে আছেন ভিতুরাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের এই মুহূর্তে সোহানা মেহজাবিন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আশিক রহমান, আমাদের সঙ্গে আছেন অসীম দত্ত, এমডি রাজওয়ান রেজওয়ান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস আরিয়ান আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এমডি হাসান ফাহিম, আমাদের সঙ্গে আছেন রিফাত ইসলাম শামীম, আমাদের সঙ্গে আছেন জোহান জুলিয়ান, আমাদের সঙ্গে আছেন তাজ চৌধুরী, কাজী তানভীর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ডল প্রিয়া, ফেরদৌস আলম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি শান্ত, সামিউল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শেখ মোহাম্মদ আসিফ, সাদ অনিক আমাদের সঙ্গে আছেন, রিমন রনিক রিজু আমাদের সঙ্গে আছেন, আল মামুন সজল ইসলাম আমাদের সঙ্গে আছেন, শাহরিয়ার খান সাব্বির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মুমতা বীর খান তরুণ, এইচ আর জিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইব্রাহিম ইসলাম লিটন, এমডি আমাদের সঙ্গে আছেন এমডি আলম, আমাদের সঙ্গে আছেন আলমগীর হুসাইন, আশিকুল ইসলাম হক সিয়াম আমাদের সঙ্গে আছেন, মেহেদি হাসান মিরাজ আমাদের সঙ্গে আছেন, জোহান জোলিয়ান আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন সার্জিয়া থেকে শুনছেন আমাদেরকে, আলাউদ্দিন আল আকরুই আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মাসুদ রানা, এস এস শান্ত আমাদের সঙ্গে আছেন, শুভ রহমান শুভ আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন। আজকের মতো আমাদের মোটামুটি আয়োজন এখানেই শেষ, কথা হবে আপনাদের সাথে আবারও। যাবার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেসটা, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm, which is bhutafm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর এছাড়াও আমাদের সঙ্গে যারা ফেসবুকে থাকতে চান, সারা সপ্তাহে যেহেতু, মানে সারা সপ্তাহ শুধু না, মানে সব সময় আপনাদের যে পোস্টগুলো, সেই পোস্টগুলো যেহেতু আমরা দেখতে পারি, সুতরাং আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের কাছে লিখে পাঠাতে পারেন, এবং লিখে পাঠানো আমাদের কমেন্ট সেকশনে, স্পেশালি আমাদের দুটো পেজ রয়েছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutafm.rasel, এই দুটো পেজে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে লিখে পাঠাতে পারেন, কমেন্ট করতে পারেন, আমাদের যে পোস্টগুলো আছে সেগুলো লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, আরো বেশি মানুষকে জানাতে পারেন। আমরা ওয়েট করছি আপনাদের কাছ থেকে ভালো ঘটনা পাওয়ার জন্য, আরো ভালো ঘটনা পাওয়ার জন্য আমরা ওয়েট করছি আপনাদেরকে। স্টুডিওতে আপনারা আসুন, ঘটনা শেয়ার করুন, সেই জন্য আমরা ওয়েট করছি আপনারা দারুণ দারুণ সব অডিও ক্লিপ পাঠান সেই জন্য। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবার আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা।